Brut FM. The night comes alive with Gramophone.
শুনছেন সবসময় বেড়ে ফুটে 8.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে এবং আপনাদের সবাইকে পবিত্র রমজান মাসের অনেক 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 শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা। আশা করছি আপনারা সুস্থ আছেন এবং ব্যায়াম সাধনা করতে পারছেন সুস্থভাবে। যারা শুনছেন তাদের প্রত্যেকের জন্য অনেক 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 শুভকামনা। চলছে জ্যৈষ্ঠের মানে প্রচন্ড গরম, তার মধ্যে একটাই শান্তি, সেটা হচ্ছে এটাকে বলা হয় মধুমাস, যদিও সেটা হচ্ছে গরমে প্রচন্ড কষ্ট ভুলতে পারবেন আপনি সুমধুর ফল খেয়ে আর কি, এরকম একটা ব্যাপার এই জিনিসটা হয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আজকে সবাই খুব উত্তেজিত এই মুহূর্তে। আমার মনে হয় বাংলাদেশ টিম প্রথমে যখন 4টা উইকেট পড়ে গেল, বাংলাদেশ টিম কিন্তু বোলিং এ মানে প্রথম দিকে হচ্ছে যে যখন আমরা দেখলাম যে নিউজিল্যান্ড খুব ভালো খেলছিল, তারপরে বাংলাদেশ টিম সেই মানে সেখানে একটা কন্ট্রোলে নিয়ে আসে পুরো ম্যাচটাকে। তারপরে দেখা যায় যে যখন আবার ব্যাটিং এ নামে, ব্যাটিং এ নামে প্রথমে 4টা উইকেট হারাতে হয়, এখন আবার বাংলাদেশ টিম ভালো করছে, বিশেষ করে সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ। সো সবার মধ্যে একটা উত্তেজনা কাজ করছে নিশ্চয়ই খেলা নিয়ে। তো আমার মনে হয় যে খেলাটা যদি আপনি মিউট করে দেন আর ভূতাসম যদি শোনেন তাহলে খুব মন্দ হবে না আজকে এই মুহূর্তে এই সময়টায়। আশা করছি আপনার পুরোটা মুহূর্ত, প্রতিটা মুহূর্ত অনেক ভালো যাবে ভূতাসমের সাথে। আজকে ঘটনা তো হবেই, আমরা কিছু ফোন কলসও নিব আর সেই সাথে আমরা কিছু নতুন বিষয় সম্পর্কেও আজকে জানবো, একটা খুব অদ্ভুত বিষয় সম্পর্কে আমরা আজকে হয়তো জানবো। আমি শুরুতে জানি কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদের যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন, ইমেইল করুন আমাদেরকে। ঘটনা পাঠানোর শুরুতে উল্লেখ করুন যে আপনি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করবেন নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা কিন্তু অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, আর সেই সাথে অডিও ক্লিপ তো পাঠাবেনই। আমাদের ফেসবুক পেজও ভিজিট করতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজে একটু আগে আমরা লাইভে ছিলাম, এখন আমরা ভিডিওতে লাইভ আছি। তো সেই লাইভ ভিডিওটা এখন তো আপলোডেড হয়ে গেছে অলরেডি, মানে আপলোড করে ফেলেছি আমরা। সো সেখানে যে আপনি চেক করতে পারেন সেই ভিডিওটা, অ্যান্ড সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চলে যাবে www.facebook.com/bhutfm.rasel। এছাড়া রেডিও ফুর্তির যে পেজটা আছে সেই পেজে গিয়ে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন এবং সেই সাথে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা করতে পারেন আমাদের যে কাজগুলো আমরা করছি যারাই আমাদের, সেটা হচ্ছে আমি আগে লিঙ্কটা বলে দিই www.facebook.com/radio.furti। তো এই দুটো জায়গাতে আপনারা গিয়ে ভূতাসম সম্পর্কিত যা কিছু জানবেন এবং যা কিছু জানবেন সেটা হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই শেয়ার করার মাধ্যমে, অর্থাৎ আপনি অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করার মাধ্যমে সবাইকে জানিয়ে দেবেন। আমরা চাই আরো বিভিন্ন ধরনের মানুষ পার্টিসিপেট করুক, আরো বিভিন্ন ধরনের লিসেনার আমাদের সাথে আসুক, আপনার সম্পর্কে মানে আপনি মানে আপনি তাদেরকে উৎসাহিত করবেন ভূতাসমের একজন মেম্বার হিসেবে, সেটাই আশা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস এবং অনেকদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আমি চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
আমি মিম, আমি এসেছি উত্তরবাড্ডা থেকে।
উত্তরবাড্ডা থেকে? আচ্ছা মিম, আমি আপনাকে একটা জিনিস, আপনার ঘটনায় যাওয়ার আছে, আমি আপনাকে একটা জিনিস বলি, জিজ্ঞেস করি আপনার সম্পর্কে। সেটা হচ্ছে যে এই যে আপনি আমাকে বলছিলেন যে আপনি অনেক কিছু অনুমান করতে পারেন, এই যে অনুমান করেন, এই ব্যাপারটা অনুমান করেন কিভাবে? মানে
আচ্ছা ভাইয়া, কথাটা হচ্ছে যে আমি অনুমান করি কিভাবে এটা আমি নিজেও বুঝতে পারি না। যখন আমি আমি সিম্পলি বসে আছি বা আমি শুয়ে আছি, হঠাৎ আমার এটা মনে হয় যে না এই প্রবলেমটা হবে, এটা কোনো ভাবনা চিন্তার মাধ্যমে না, যে আমি ভাবনা চিন্তা করেছি যে হ্যাঁ এটা কি হতে পারে বা এটা কি হবে, এমন কোনো কিছু না। সাডেনলি আমার মনে হয় যে এটা হবে, আমার সাথে প্রবলেমটা হবে, এইগুলা ভাইয়া।
আচ্ছা, এছাড়াও আপনি আরেকটা জিনিস আমাকে বলছিলেন, সেটা হচ্ছে যে ফার্স্ট টাইম আপনি যখন জানতে পারলেন যে আপনার এই ধরনের কোন একটা ব্যাপার আছে, মানে স্বপ্নের মাধ্যমে আপনি যখন জানতে পারলেন, এই অদ্ভুত স্বপ্নটা যদি এটা মোটেই ভয় না কিন্তু খুবই অদ্ভুত, এই অদ্ভুত স্বপ্নের ব্যাপারটা একটু আমাদের বলেন তো।
আচ্ছা ভাইয়া, সেটা হচ্ছে যে ফেসবুকে তাকে প্রথমে আমি অ্যাড দিই নাই, ইভেন সে আমাকে কখনো অ্যাড দেয় নাই। তো এক রাত্রে ঘুমিয়েছি, মানে খুব স্বপ্নের ভিতরে দেখি যে ছেলেটা তার দুইটা ফ্রেন্ড কক্সবাজার গিয়েছে।
এটা কি স্বপ্নে দেখছি?
এটা স্বপ্নে দেখেছি,
এবং
সাথে আমিও ছিলাম।
সাথে আমিও ছিলাম।
তো কক্সবাজার গিয়েছে, তার কক্সবাজার ঘোরাঘুরি করছি, সে ছেলেরা আছে আর তার ভিতরে আমি একজন মেয়ে আছি, ঘোরাঘুরি করছি। তো নেক্সট ডে একটা আইডি থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, নামটা উল্লেখ করছি না। আসার পর আমি যখন প্রোফাইলটা চেক করি, আমি একটু শকড হই যে আমি লাস্ট নাইট যে স্বপ্নটা দেখেছিলাম সেই ছেলেটাই এ। কজ আমার এক্স্যাক্টলি ফেসটা মনে ছিল না, বাট এতটুকু মানে গেস করতে পারছিলাম যে না, যাকে আমি দেখেছি এই সেই ছেলেটা।
আচ্ছা, উনি কি তখন আসলে কক্সবাজারে যাচ্ছিলেন বা এরকম কোনো কিছু? আচ্ছা, সেটা আপনি দেখেছিলেন এবং সেটা আপনার পরিচয়ের আগে?
হ্যাঁ, পরিচয়ের আগে না, ওই ফার্স্ট।
আচ্ছা, ওই ফার্স্ট।
ওই ফার্স্ট আমি দেখলাম তার ফেসবুক ফ্রেন্ড আমাকে অ্যাড পাঠিয়েছে, দেন যখন আমি প্রোফাইল চেক করি তখন আমি বিষয়টা দেখতে পাই।
আচ্ছা, আমি আপনাকে তো একটু জিজ্ঞেস করি যে আপনি যদি কোনো বিষয়ে কাউ মানে অনুমান করতে চান, সেটা কি সম্ভব হয় নাকি এটা হুট করে আপনার মাথায় চলে আসে যে কোনো বিষয়ে? মানে কেউ যদি বলে যে আমার সম্পর্কে অনুমান করে এটা বলো তো, তাহলে আপনি সেটা পারেন না? এটা আপনি পারেন না। আমরা এখন আপনার ঘটনায় যাব।
হ্যালো লিসেনার্স, আমি যে ঘটনাটা বলবো এটা আমার সাথে ঘটা ঘটনা। আমি তখন ক্লাস সেভেনে পড়তাম, আমার খালামুনির বাসা হচ্ছে ঝিনাইদহ, ঝিনাইদহ মহেশপুর, মহেশপুর থেকে একটু ভিতরে হবে, জায়গাটার নাম জলিলপুর, একটু গ্রাম টাইপের। তো রাসেল ভাইটা তো জানেন যে গ্রামে রাত 10:30 মানে কিন্তু বেশ অনেক রাত হয়ে যায়,
আমরা
ঘুমিয়ে যাই। তো এমনটা হয়েছিল যে অলরেডি সবাই ঘুমিয়ে যায়, ইভেন আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। তো হঠাৎ আমার খালাতো বোন আমাকে ঘুম থেকে ডাকে যে মিম, তোকে একটু লাগবে, তুই একটু বাহিরে আয়। তো ওর সাথে আমি ওদের বাসার পিছনে যাই। তো ওদের বাসার পিছনে জায়গাটা অতটা ভালো না, মানুষজন বলে যে রাত্রে নাকি মানুষ গেলে ভয় পায়। তো আমি অত জানতাম না ওই বিষয়ে। তখন আমার খালাতো বোনের সাথে আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। আসলে কথাটা হচ্ছে যে আমার খালাতো বোনের সাথে ওর বয়ফ্রেন্ডের ঝগড়া হয়েছিল, তো এই বিষয়টা নিয়ে আমি ওখানে গিয়েছিলাম। তো হঠাৎ ভাই কথা বলতে বলতে যা হয় যে আমি সেন্সলেস হয়ে যাই। আমি দেখি যে আমার আশেপাশে অনেক মানুষ, আমি একটু অবাক হয়েছি এত রাত্রে এত মানুষ খালামুনিদের বাসায় কি করছে। তো তখন বিষয়টা অত ভাবনা চিন্তা না করে আমি আবার ঘুমাই যাই, কারণ আমার শরীরটা অনেক ক্লান্ত ছিল ঘুম থেকে। তার পরের দিন ওঠার পর ভাইয়া সেম প্রায় 3-4 দিন আমার সাথে সেম কাহিনীগুলো হতে থাকে যে আমার সেন্স থাকছে না, আমি অজ্ঞান হয়ে যাচ্ছি, এই আমি চিল্লাচিল্লি শুরু করছি, আমাকে কন্ট্রোলে রাখতে পারছে না। প্রথম প্রথম মানুষ ভাবে যে হয়তো আমার মাথায় কোনো সমস্যা হয়েছে বা এই জন্য আমি এমন করছি। তো একদিন আমার খালামুনি একটু মানে নামাজ কালাম পড়েন, তো উনি আবার বলে যে একটা হুজুর ডাকলে কেমন হয়। তো খালামুনি একটা হুজুরকে ডেকে নিয়ে আসে, ডেকে নিয়ে আসার পর হুজুর আসে, আসার পর বলে যে না এই সমস্যা আছে। তো হুজুর তখন দোয়া দূরত পড়ে যখন ফুরাই, তখন আমি একটু উত্তেজিত টাইপের হয়ে যাই, তো উত্তেজিত হয়ে যাই। তখন হুজুর বলে যে কে তুই, কেন এসেছিস? তো আমি এমনটাই উত্তর দিচ্ছিলাম যে আমি তো মরতে চাইনি, কেন আমাকে মারা হলো। সে হুজুর বারবার একটা প্রশ্ন করছে যে কে তুই, কেন এসেছিস, আর আমার দিক থেকে শুধু একটা কথাই আসছে যে আমি তো মরতে চাইনি, কেন আমাকে মারা হয়েছে। তখন হুজুরটা বলে যে তোকে মারা হয়েছে, কে তোকে মেরেছে? তো আমার দিক থেকে এমনটাই উত্তর আসে যে যে মা বাবা তার সন্তানদেরকে বাঁচায় রাখার জন্য সবকিছু করে, সে মা বাবা কেন আমাকে মারলো। তো কথাটা শুনে সবাই আশেপাশে মানুষটা অবাক হয়ে যায়, তারপর বলে যে তোর নাম কি, কেন এসেছিস? তখন নামটা বলে হচ্ছে যে হুসনেয়ারা, যে আমার নাম হুসনেয়ারা, মিমকে নিয়ে যেতে এসেছি। তো হুসনেয়ারা নামটা শুনে ভাইয়া একটু সবাই অবাক হয়, আমার খালামণি, আমার নানু, আমার আম্মু সবাই তো অবাক হয়, কারণ ভাইয়া সে নামটাও বলেছে, সে নামটা হচ্ছে আমার ফুপি। ফুপি আমার জন্মের 6-7 মাস পরে মারা যায়। ফুপিকে অ্যাকচুয়ালি মার্ডার করা হয়।
এটা কেমন করে বুঝলেন আপনারা? তখন তো মনে জানতেন না।
তখন আমরা জানতাম না বিষয়টা। জানতে পারি হচ্ছে যখন ওই হুজুর প্রশ্ন করে যে তুই যে বলছিস যে তোকে মারা হয়েছে, তুই মরতে চাসনি, তাহলে কে তোকে মেরেছে? তখন আমার ভিতর থেকে এমনটা উত্তর আসে যে বললামই তো রাসেল ভাইয়া, যে মা বাবা সন্তানকে বাঁচানোর জন্য সবকিছু করে, সে মা বাবা আমাকে খুন করেছে। তখন আমি ঘটনাগুলো বলি যে আসলে আমার সাথে যা যা হয়েছিল। রাসেল ভাইয়া বলে আমার ফুপি যখন ছোট ছিল তখন থেকে আমার ফুপির সাথে একটা লোকের রিলেশন ছিল, পিচিকাল থেকে, অনেক ছোট থেকে। তো রিলেশনটা কখনো দাদা বা দাদি মেনে নেয়নি, ইভেন চাচা বাবা কেউ মেনে নেয়নি, সে লোকটা অনেক পুর ফ্যামিলির ছিল আর আমার দাদা অনেক রিচ ফ্যামিলি। তো দাদার ভিতরে একটা অহংকার ছিল যে আমি এত ধনী, আমি এত সম্পদের মালিক, আমি একটা পুর ফ্যামিলি থেকে আমার মেয়েকে কিভাবে দিব, আমার মান সম্মানের বিষয়ে। তো তার কিছুদিন প্রায় ফুপির বয়স যখন ফুপি যখন বড় হতে লাগতে শুরু করলো তখন ফুপিকে বিয়ে দিয়ে দিল। বিয়ে দিয়ে দেয় দেন ফুপি সংসারে তো মনোযোগ ছিলই না। যখন দাদা দেখে চলে আসে, দাদা দেখে আসার পর ঠিক যার সাথে ফুপির সম্পর্ক ছিল সেই ফুপির সাথে আমার মানে সেই ফুপি সেই লোকটার সাথে চলে যায়, বাসা থেকে পালিয়ে যায়। তো এই বিষয়টা দাদা অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায় বিষয়টার জন্য, বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসা ঠিক এক থেকে দেড় মাস পর ফুপি মারা যায়। তো সবাই ভাবে যে মনে হয় সে সুইসাইড করে মারা গেছে, যে ফ্যামিলি থেকে তার রিলেশন মেনে নিচ্ছে না অথবা তার জন্য। কিন্তু আসলে কাহিনীটা ছিল ভাই এটা না, কাহিনীটা ছিল আমার দাদা এবং আমার দাদি আমার ফুপিকে গলা টিপে হত্যা করে। ইভেন তারপর যেটা করে হচ্ছে যে দড়ি ফ্যানের সাথে
করেন
হচ্ছে তাকে মান সম্মান বাঁচানোর জন্য। কখন জানতে পারছি যখন আমি আর এই প্রবলেমটা যখন হয় তখন সে বিষয় জানতে পারছি, তার আগ মুহূর্ত পর্যন্ত কেউ বিষয়টা জানে। তারপর ফুপিকে গলা ফার্স্ট এড টিপে হত্যা করার পর,
মানে এটা আপনারা জানছেন হচ্ছে কোন মানে যাকে দেখাচ্ছেন সেই হুজুর আপনাদেরকে বলছেন নাকি জিনটা বলছে?
জিনটা বলছে।
জিনটার কথা অনুযায়ী আপনারা মনে করছেন যে আপনার ফুপুকে হত্যা করা হয় এবং আপনার ফুপু, সেটা আপনার জিনের কথা অনুযায়ী? ওকে আচ্ছা, তারপরে কি হলো?
তারপর হিস্টোরি গুলো বলার পর আমার আম্মু ছিল পাশে, আমার আম্মু বলে যে হ্যাঁ যখন হোসনারকে গোসল করানো হয় তখন গলায় ফাঁসির দাগ ছাড়া অন্য একটা দাগ দেখতে পারে, যেটা ফাঁসির দাগ ছিল না। কারণ একটা ফাঁসির দাগ হলে নর্মাল একটা লম্বা একটা দাগ থাকবে, কিন্তু আমার ওটা দাগ ছিল না। মানুষের যখন গলা টিপে হত্যা করা হয় দাগটা একটা অন্যরকম থাকে, ওটা খুব আমরা আম্মু খেয়াল করেন কিন্তু আম্মু বলতে পারে না কিছুই। তখন আম্মু বুঝতে পারে যে হ্যাঁ বিষয়টা আসলে সত্য। ইভেন আসল বছর শুধু এতটুকুই না, আমার পরিবারের অতীত অতীত সম্পর্কে যারা শুধুমাত্র আমার আম্মু পর্যন্তই ছিল, আম্মু কখনো আমাকে বলে নাই বা আদার্স কোনো মানুষ আমাকে কখনো বলে নাই, সেই কথাগুলো আমি তখন বলে দিয়েছিলাম।
তখন আপনি বলে দিতে পেরেছিলেন? ওকে, সো এটা ছিল আপনার স্টোরি, রাইট? এখন পর্যন্ত আমরা আবারও আপনার কাছে ফিরে আসব এবং আশা করছি যারা শুনছেন তাদের অনেক বেশি ভালো লাগছে এবং অনেকেই শুনছেন দেখতে পাচ্ছি। পপু রহমান আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে তিনি বলছেন যে ভাইয়া, আচ্ছা নীল বলেছেন আমারও সেম মিমের মতো প্রখর অনুমান শক্তি আছে, আমাকে প্লিজ, আচ্ছা তিনি বলছেন যে এই ব্যাপার, আচ্ছা আপনি আসতে পারেন কিন্তু আমাদের এখানে এবং আপনি সেটা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদেরকে ইমেল দিয়ে আপনার যে বিষয় সেটা আপনি জানাতে পারেন আমাদেরকে। এছাড়াও শামসুল জোহা লিখেছেন এবং তিনি বলছেন যে এই কাহিনীটা চরম ছিল। রিদওয়ানুল আমাদের সাথে ঢাকা থেকে আছেন, গুলশান থেকে আছেন আমাদের সঙ্গে, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আছেন এবং তিনি বলছেন যে কালকে তাদের এক্সাম, সো প্রে করতে বলছেন, ডেফিনেটলি প্রে করব। আজকের ঘটনাগুলো আসলে অন্যরকম, মানে খুবই অন্যরকম, খুবই মারাত্মক। আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সেগুলো খুব অন্যরকম। আমরা মানে আজকে চিন্তা করেছি যেহেতু আপনাদের মানে এখন অনেকেই হয়তো হয়তো মানে খেলা দেখছেন শো শুনছেন, তো আমার যেটা মনে হয় যে আমরা ধীরে 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 আরো ভয়ঙ্কর দিকে যাব আর কি। মাঝে মাঝে একটা ভয়ঙ্কর ঘটনা বলবো এবং কিছুক্ষণের মধ্যে আমরা আরো মানে ভয়ের জগতে বেশি, ধীরে ধীরে যত রাত বাড়বে তত বেশি ভয়ও বাড়বে, সেরকম একটা ব্যাপার আজকে থাকলে হয়তো খারাপ হয় না। মায়া মাহা আমাদেরকে সাভার ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, খুলনা থেকে শিশির তাসনিমের পরে লিখেছেন বাঁধন বগুড়া থেকে, তুলি খুলনা থেকে লিখেছেন, এছাড়াও খুলনা থেকে আমাদের আমাদের আরো অনেকেই লিখছেন দেখতে পাচ্ছি। তো খুলনার ঘটনা চাই, শুধু লিখলে হবে না, মাহিরা যেমন দেখতে পাচ্ছি খুলনা থেকে লিখেছেন, খুলনা থেকে শুধুমাত্র এসএমএস করলে হবে না, আমরা প্রচুর ঘটনা চাই, কারণ খুলনার ঘটনা সবসময় অন্যরকম হয়। তাহি আমাদের নোয়াখালী মেডিকেল কলেজ থেকে লিখেছেন যে আমার রুমে রুমমেট শুনছি রুমের লাইট অফ করে, ও মাই গড। আপনারা একটা কাজ করেন, যদি আপনার সাথে মোবাইল তো নিশ্চয়ই আছে, মোবাইলে আপনারা আমাদের ফেসবুক পেজটা একটু ভিজিট করে ফেলবেন এর মাঝখানে, এবং ওইখানে দেখবেন একটা পোস্ট দিয়েছি আমরা ভূত এফএমের যে পেজটা রয়েছে সেখানে, যে আমরা একটা পোস্ট দিয়েছি যে হু ইজ দিস লেডি, একটা ছবি দিয়েছি, স্কেচ বা পেন্টিং যে বলেন না কেন, স্কেচ ঠিক না, পেন্টিং এর মতো একটা জিনিস, এবং সেটা কোনো একটা লেডিজ পরিচয় বহন করে, যেই ঘটনাটা বা যে সেই লেডির সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব, এবং এটা খুবই ইন্টারেস্টিং এবং মানে দম বন্ধ করা ব্যাপার, বাকিটা রাত ঘুমানো মুশকিল হয়ে যেতে পারে এটা জানার পরে। তো এটা একটু আপনারা প্লিজ ভিজিট করবেন, এবং মাঝখানে আমি একটা হয়তো আপনাদের একটা ঘটনা শুনিয়ে দিই এখন, এবং তারপরে আমরা একটা ফোন কল নিব, এবং আমরা হয়তো একটু পরে সেটা, এবং তার আগে আমরা যেটা করবো সেটা ঘটনায় চাই। ঘটনাটা বেশ ভালো, চলুন শুরু করি। যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা নয় আমার প্রতি বিশ্বাস, আপনার প্রতি বিশ্বাস থেকে জানি বিধাতার কৃপায় আপনি সবসময় ভালো থাকেন, তাই আর জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। ধন্যবাদ দিয়ে ছোট করব না আগের ইমেলটা পড়ার জন্য, কিন্তু নাম পড়েছিলেন, নাম পড়তে পারেন, সমস্যা নেই। ইন্সপিরেশন থেকে আবার লেখা, আমি রেজওয়ান মালয়েশিয়া থেকে। আজকে আমি এবং আমার স্ত্রীর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব, ভালো লাগলে শোনাবেন। ঘটনাটা 2015 সালের সময়, কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। বিয়ের 3 বছর পর আমার স্ত্রীর পরিবার আমাদের মেনে নেয় এবং ইনভাইট করে তাদের বাসায় যাওয়ার জন্য। আমি থাকি কুয়ালালামপুর, সো এখান থেকে জোহর বাহরু শহরে নিতে এসেছিল আমার এক মামা শ্বশুর। 5-6 ঘন্টার ড্রাইভিং রাস্তা, তাই মামা আর আমি পালা করে ড্রাইভ করব এই সিদ্ধান্ত নিয়ে রওনা দিলাম আনুমানিক 6টার দিকে। আমি ড্রাইভ করছি, 2 ঘন্টা ড্রাইভ করার পর ছোট্ট একটা ব্রেক নিলাম একটা রেস্টুরেন্টে হালকা নাস্তা করার জন্য। ঘটনা শুরু এখান থেকে, স্ত্রী ওয়াশরুমে গিয়ে অনেক জোরে চিৎকার দিল এবং ও আবার তেলাপোকা ভয় পায়, তাই ভাবলাম হয়তো তেলাপোকা হবে, কিন্তু না। আমি কাছে যেতেই বলল, হাই কমোডের ওপরে কেউ একজন বসা, আমি কিছু দেখলাম না। বললাম, হয়তো মনের ভুল। বলল, না, একজন চাইনিজ ছেলে, বয়স 13-14 বছর হবে, শর্ট প্যান্ট, হাফ হাতা, চেক কলার টি শার্ট ইন করে পড়া। বললাম, পাগল নাকি, লেডিস টয়লেটে ছেলে আসবে কোথা থেকে? কিছুক্ষণ পর ও একটু শান্ত হলে হালকা নাস্তা করে আবার রওনা দিলাম। মামা ড্রাইভিং সিটে, আমি আমার স্ত্রী মারিয়া পেছনে। হঠাৎ করেই আবার চিৎকার, সেই ছেলেটা, ওই ছেলেটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু মুখটা বিভৎসভাবে থেঁতলানো। এই সময় মামা মুখ খুললেন এবং বললেন, ও দেখেছেন, এবং সাহস দিলেন, হাইওয়েতে এগুলো নর্মাল, এই ব্যাপার যাতে আর কথা না বলি, বলেই রেডিওর সাউন্ডটা বাড়িয়ে দিলেন ভলিউম 60-তে। কিন্তু হঠাৎ করেই সাউন্ড কমে গেল, এমন হলো 3-4 বার, বাড়লেই কমে যায় 2-3 মিনিটের মধ্যে। মামা ভাবছেন আমি হয়তো রিমোট দিয়ে কমিয়েছি, আর আমি ভাবছিলাম মামাই হয়তো কমাচ্ছেন বাড়াচ্ছেন। এমন সময় মারিয়া বলে উঠল, মামা সাউন্ড কমাচ্ছেন বাড়াচ্ছেন কেন? তখন বুঝলাম আমরা কমাচ্ছি বাড়াচ্ছি না, একা একাই এমন হচ্ছে। রাত প্রায় 11টা, এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আমরা সেই রেস্টুরেন্টের আশেপাশে আছি। প্রায় 2.5 ঘন্টা ড্রাইভ করার পরেও মামা গাড়ি থামালেন, রাস্তার পাশে সিগারেট খেয়ে আবার জিজ্ঞাসা করলেন, ড্রাইভ করতে পারবো কিনা? বললাম, পারবো, স্পিড 80-র ওপরে না। বলল, সমস্যা নেই, চালাও কিছুক্ষণ। এসির ভেতর সবাই ঘামছি, সবাই ভয় পাচ্ছি, কিন্তু কেউ কিছু বলছি না, অর্থহীনের গান ছেড়ে ড্রাইভ করছি। হঠাৎ দেখি গাড়ি ভারী হয়ে উঠেছে এবং গাড়ির ভেতরে আমার বাম পাশ থেকে খুব পচা গন্ধ আসছে, এবং বাজে গন্ধ, আমি কখনো পাইনি ডাস্টবিনের কাছে ছাড়া। মামা গ্লাস নামিয়ে দিতে বললেন, কিন্তু শত চেষ্টা করে নামাতে পারছিলাম না। এমন সময় মারিয়া বলল, রেজন, গাড়ির সামনে ওই ছেলেটায় স্পিড কমাও, তা না হলে অ্যাক্সিডেন্ট করবা। এই প্রথম আমিও দেখলাম একটা স্মোকের মতো কিছু একটা গাড়ির সামনে গাড়ি ব্রেক করতেই মিলিয়ে গেল। তো মনে হলো গাড়ির নিচে কিছু একটা চাপা পড়েছে। মামা নিষেধ অমান্য করে নামলাম এবং দেখলাম একটা জঙ্গলি শুকুর গাড়ির নিচে চাপা পড়েছে, রক্তে ভেসে গেছে গাড়ির নিচ, কিন্তু কোথাও কিচ্ছু হয়নি। হেডলাইটটা একটু ফাটা ছাড়া। দেখে গাড়ির ভেতরে আসলাম, দেখলাম গাড়ি হেভিও না এবং পচা গন্ধও নেই। যেতে যেতে আমাদের রাত তিনটা বেজে যায়। পরের দিন সকালে সবাইকে ঘটনা খুলে বললে আর এক আঙ্কেল বলেন সেখান থেকে ওই বাচ্চাকে দেখে এবং যারা দেখে তাদের বেশিরভাগই কোনো না কোনো ভাবে অ্যাক্সিডেন্ট করে, বলে আমাদের ভাগ্য ভালো বলে সময়ের ওপর দিয়ে গেছে, লাইফের ওপর দিয়ে নয়। অনেক ভয় পেয়েছিলাম, আমরা আমাদের ভাষায় প্রকাশ করা যায় না। ওই আঙ্কেল আরো বলেছিলেন 2007-এর শেষ দিকে এক চাইনিজ রিচ ফ্যামিলি অ্যাক্সিডেন্ট করে ওই রেস্টুরেন্টে 2-3 কিলোমিটারের মধ্যে। ওই ফ্যামিলির সবাই মারা যায় কিন্তু ওই বাচ্চাটা ছাড়া। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায় একটা ট্রাক আনুমানিক রাত 1:30 দিকে ওই রাস্তার বাচ্চাটাকে ধাক্কা দিয়ে ওর মাথার ওপর দিয়ে চলে যায় আর বাচ্চাটা তখনই ওখানে মারা যায়। সেই ড্রেসেই ছিল যেটা মারিয়া এক্সপ্লেন করেছিল। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার জানা আরো অনেক ঘটনা আছে, অনুমতি পেলে নিয়মিত দেখব, আশা করি যদি পড়ে শোনান। আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাসেল ভাই এই কামনায় আল্লাহ হাফেজ। রিজওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে এই চমৎকার ঘটনাটা উপহার দেওয়ার জন্য এবং আশা করছি পুরোটা সময় আপনারাও সবাই আমাদের সঙ্গে থাকবেন। এবং রিজওয়ান, আমি আপনার ঘটনা পড়ে ফেলেছি, সুতরাং আমিও আশা করব যে আপনি আমাদেরকে আরো অসংখ্য ঘটনা পাঠাবেন। এবং আমি যারা এখন আমাদেরকে শুনছেন তাদেরকে খালি একটা জিনিস একটু কল্পনা করতে বলবো, যে আপনি হঠাৎ করে বাথরুমে গিয়ে যদি কোমরে ঠিক ওই ছেলেটাকে দেখেন, চেক শার্ট, আমি তো পুরো বর্ণনায় দিয়েছি, সেই ছেলেটা কোমরের উপরে বসে আছে, কেমন লাগবে? আমি যেহেতু এরকম কোন ব্যাপার কিন্তু ঘটতেই পারে। আজকে রাত্রে হঠাৎ করে বাথরুমে লাইট দেবার আগ মুহূর্তে অন্ধকারের ভেতরে এরকম একটা এক্সপিরিয়েন্স আপনি করে ফেলতেই পারেন। অন দ্যাট নোট, আমরা যাবো একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। এবং সেই পর্যন্ত আপনি আমাকে SMS করুন। SMS পাঠাতে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করতে হবে ফুর্তি FORTI স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের ইমেইল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটেছে বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। ছোটরা বেঁচে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
FM, the night comes alive with Grounding Form.
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রাজীব মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বলছি এবং লিসেনার সবাইকে আমার শুভেচ্ছা। আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এটি আমাদের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি একটি বাড়িকে নিয়ে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ঘটে 2014-র শেষের দিকে। তখন আমরা জব পারপাস একটি বাসা ভাড়া নেই মালয়েশিয়ার কুয়ালালামপুরের ভেতরে সুবাং জায়া SS-17 এলাকায়। বাসাটি ছিল একটি ডুপ্লেক্স টাইপের বাড়ি, বেশ পুরনো, কিন্তু ভাড়া দেওয়ার জন্য বাড়ির মালিক নতুন করে পেন্ট করিয়েছিলেন। আশেপাশে অনেকগুলো বাড়ি থাকলেও বেশিরভাগই খালি, কিন্তু আশেপাশের পরিবেশটা ছিল অসাধারণ সুন্দর। সব মিলিয়ে আমাদের বেশ ভালো লেগে যায় আর ভাড়াও ছিল বেশ কম। সাথে অনেক বড় একটা হাইওয়ে আর পেছনের দিকটাতে ছিল একটু পাহাড় আর জঙ্গল টাইপের। বাসার মালিক ভদ্রলোকটি ছিলেন চাইনিজ। আমরা তেমন কিছু না ভেবে সেটির অ্যাডভান্স দিয়ে দিলাম আর বাড়ির মালিককে জানিয়ে দিলাম আগামীকাল আমরা বাসায় উঠব। পরদিন আমরা সবাই আমাদের নতুন বাসায় আসি। আমরা যে 5-6 জন ছিলাম সবার কাছেই বেশ ভালো লাগে বাসাটি, সারাদিন বেশ ভালোই গেল। আমরা সবাই রাতে একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম খুব ক্লান্ত থাকার কারণে, কিন্তু রাত 3টার দিকে প্রচন্ড একটা ঝাঁকুনি অনুভব করলাম সবাই। সবাই ভূকম্পন ভেবে বাইরে বেরিয়ে এলাম, বাড়ির সামনে একটি ছোট বাগানের মতো ছিল সেখানে চলে আসলাম। আমরা এ পর্যন্ত মালয়েশিয়াতে এসেছি বাট কোনোদিন ভূকম্পন অনুভব করিনি। সাধারণত মালয়েশিয়াতে ভূকম্পন একটু কমই হয় আর আশেপাশের বাড়িগুলো সব স্বাভাবিকই মনে হচ্ছিল। তখন 15-20 সেকেন্ড চলে ব্যাপারটা, পরে বন্ধ হয়ে যায়। পরে আমরা রুমে চলে যাই, দুদিন পরে শুরু হয় নতুন একটি ঘটনা। সন্ধ্যার পরে বাসাটির বারান্দায় একটি অদ্ভুত বিড়াল দেখতে পাওয়া যায়। সাইজ স্বাভাবিক হলেও বিড়ালটির চোখ ছিল হলুদ বর্ণের আর গায়ের রং ধূসর, কান দুটো স্বাভাবিকের থেকে একটু বড়। একটি অবাক করা ব্যাপার হলো বিড়ালটি মেইন গেট খোলা থাকলেও বিড়ালটি কখনো আমাদের রুমের ভেতরে আসতো না, আর কোনোদিন কোনো খাবার দিলেও সে বাইরে থেকে খেয়ে চলে যেত। কোনোভাবে আমরা তাকে ভেতরে আনলেও সে আবার চলে যেত, আর সে যেই সন্ধ্যায় আসতো ওই রাতে বাসাটিতে প্রচন্ড মাংস পচা একটা দুর্গন্ধ আসতো। প্রায় দু একদিন পর পরই ব্যাপারটা ঘটতে থাকে। আমরা সবাই বাসার আশেপাশে খুঁজতে থাকি যে কোনো জন্তু মরে পড়ে আছে কিনা, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায় না। ব্যাপারটি বাড়ির মালিককে জানাই, সে বলে সে একটু দেশের বাইরে আছে, সে দেশে আসলে দেখবেন ব্যাপারটা। 7 দিন সময় নিলেন আর বললেন আগামীকাল একজন ইন্দোনেশিয়ান আমাদের বাসায় আসবে ব্যাপারটা দেখতে। পরদিন একজন ইন্দোনেশিয়ান বেশ বয়স্ক একজন ব্যক্তি আসলেন, তার কাঁধে ছিল কালো একটি ব্যাগ। লোকটি বাসার চারপাশে ঘুরে দেখলেন, বিড়বিড় করে কি যেন বললেন, পরে বাসার পেছনের দিকে মাটি খুঁড়ে একটা কি যেন পুঁতে রাখলেন আর আমাদের জানিয়ে দিলেন 3 দিন বাসার দরজা জানলা সবকিছু খুলে সন্ধ্যার দিকে আজান দিতে, পরে সে চলে গেলেন। তখন আমরা বুঝতে পারলাম ব্যাপারটা প্যারানর্মাল ব্যাপার। আমরা তার কথা মতো কাজ করলাম, ওই 3 দিন সব স্বাভাবিক ছিল। আর অবাক করা ব্যাপারটি হলো ওই 3 দিন ওই বিড়ালটিও আসেনি, কিন্তু তারপর দিন সন্ধ্যায় আবার আমরা বিড়ালটিকে দেখতে পাই। আর সে রাতেই বাসায় প্রচন্ড মাংস পচা গন্ধ আরো প্রকট আকার ধারণ করলো, আর তার সাথে কিচেন রুম থেকে সব প্লেট গ্লাস পড়ে যাওয়ার শব্দ। মনে হচ্ছে কেউ রাগে সবকিছু ভেঙে ফেলছে। আমরা সবাই খুব ভয় পাই এবং একটি রুমে আশ্রয় নিই, আর রুমের মালিককে জানালে সে আমাদের জানায় 2 দিন পরেই সে চলে আসবে একটু কষ্ট করে থাকতে। পরে সবকিছু স্বাভাবিক হলে আমরা ঘুমিয়ে পড়ি। পরদিন কোনো ঘটনা না ঘটলেও আমরা প্রায় সবাই একই ধরনের স্বপ্ন দেখি। আমি দেখি বাসার সবগুলো দেয়ালে রক্তের ছাপ, আর কেউ একজন বলছে বাড়িটা ছেড়ে দিতে। আমাদের প্রায় সবাই বাড়িটা নিয়ে নানা ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে, কিন্তু মেসেজ একটাই ছিল, বাড়িটা ছেড়ে দিতে হবে। পরদিন সকালবেলায় আমাদের মাঝে বেশ কথা কাটাকাটি শুরু হয়। দিনটা ছিল রবিবার, পাবলিক হলিডে থাকায় সবাই বাসায় ছিলাম। ছোট একটা ব্যাপার নিয়ে আমার 2 ফ্রেন্ডের সাথে বেশ কথা কাটাকাটি হয়, প্রায় মারামারির উপক্রম, ছোরা নিয়ে একজন আরেকজনকে মারতে যাওয়ার উপক্রম। তাদের এমন রিলেশন এর আগে কখনো ছিল না। পরে ব্যাপারটা কিছুটা শান্ত করে বিকেলবেলা বাসা থেকে কিছুটা দূরে ছিল একটা রেস্টুরেন্ট, সেখানে গেলাম একটু সময় পার করতে আর কফি খেতে। সেখানে গিয়ে পরিচয় হয় বাঙালি ভাইয়ের সাথে, সে প্রায় অনেক বছর যাবত সেখানে কাজ করছেন। আমাদের ব্যাপার কিছুটা তার সাথে শেয়ার করলে সে আমাদের জানায় ওই বাসার ব্যাপারে সে জানে। সে জানায় প্রায় 3 বছর আগে বাসাটি ভাড়া হয়েছিল এবং একজন বয়স্ক ভদ্রলোক সেখানে থাকতেন, আর লোকটির ছেলে এবং মেয়ে থাকতেন অস্ট্রেলিয়াতে। বেশ কিছুদিন তার ফোন কলে তারা সংযোগ করতে না পারায় তার খোঁজে কিছু লোক আসেন ওই বাড়িতে, এবং দীর্ঘ সময় খোঁজার পরেও তাকে খুঁজে পাওয়া যায় না। পরে তার লাশটি পাওয়া যায় পাশের ওই জঙ্গলটাতে, কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তারপর তার লাশটি পুলিশ নিয়ে যায়। এরপর থেকে ওই বাড়িটিতে আর কেউ থাকতে পারেনি, যারাই থেকেছে তাদের সাথেই কিছু প্যারানর্মাল ঘটনা ঘটেছে। তো সে আমাদের জানালো ওই বাসায় আর থাকার দরকার নেই। পরে আমাদের বাড়ির মালিক চলে আসলে আমরা বিষয়টি জানাই তার কাছে, এমনকি সে আমাদের অ্যাডভান্স সব ফেরত দিয়ে দেয় আর আমরা পাশের একটি এলাকায় নতুন একটি বাসায় উঠে পড়ি। তো রাসেল ভাই, এই ছিল আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা। তারপরে আমাদের সাথে আর কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। ধন্যবাদ রাসেল ভাই, ভালো লাগলে শেয়ার করবেন ঘটনাটি।
ভূত FM, the night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক এন্ড বাংলাদেশ ক্রিকেট টিমের সবাইকে কংগ্রেচুলেশনস জানাচ্ছি, কংগ্রেচুলেট করতে চাই বাংলাদেশ ক্রিকেট টিমের এবং সেই সাথে দর্শক আপনাদের সবাই যারা বাংলাদেশ টিমের খেলা দেখেছেন আজকে সারাদিন ধরে সবাইকে, এবং বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য খুব আনন্দের মুহূর্ত এটা যে বাংলাদেশ জিতে গেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এবং আজকে মানে একটা মনেই হচ্ছিল এবং মানে খুব খুব একটা ভালো একটা জয় বাংলাদেশ টিমের, এবং আমরা যে আসলে বড় হয়েছি, আমরা যে খেলতে পারি এখন যে কোনো দলের এগেনস্টে খুব সেরা খেলাটা দিতে পারি সেটা আমরা আবারও প্রমাণ করলাম। তো বাংলাদেশ ক্রিকেট টিম কংগ্রেচুলেশনস। আমরা চলে যাব ঘটনায়, এখন তো শান্ত মাথায় ঠান্ডা মাথায় সবাই ঘটনা শুনতে পারবেন। সো আমি এখন বলি যে আমরা একটা ছবি দিয়েছিলাম আমাদের ফেসবুক পেজে, একটা ছবি যেটা আমরা ইন্টারনেট থেকে কালেক্ট করেছি আর কি। সেই ছবিটা দেখে আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কাউকে কেউ চেনেন কিনা। তো এই ছবি নিচে অনেকেই কমেন্ট করেছেন, মামুনুর রহমান না মামুন খান আমাদের সাথে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন এস এইচ আকাশ আমাদের সাথে আছেন, আমাদের সাথে এমডি নাসির হুসাইন, মেহেদি হাসান, এমডি কাউসার, মোহাম্মদ ইমরান খান, জাহাঙ্গীর আলম আছে, এছাড়াও দেখতে পাচ্ছি মোহসিন বিল্লাহ, শেখ সুবহান ইসলাম, সুলভান ইসলাম, সেলিম মুয়া সহ আরও অনেকে আছে এখানে দিতে পাচ্ছি। এখানে আছেন অ্যাঞ্জেল সানি, এমডি মন্তাহার, এছাড়াও আছেন সাদিয়া নওরিন, নীরব হাসান, তাহমিদ খান সহ আরও অনেকে দেখতে পাচ্ছি। আমাদের রেডিও ফুর্তির যে পেজ, সেই পেজেও আমাদের পোস্টে আপনারা অনেকে কমেন্ট করেছেন, এবং আমি চাই আপনাদের মানে এই আমি চাই যে এই ছবিটা জানার পরে আপনারা শেয়ার করবেন আশা করছি, এবং আমাদের প্রত্যেকটা পোস্টে আপনারা শেয়ার করেন আমি জানি, তারপরেও আমরা চাই যে আরও বেশি মানুষের কাছে আপনারা শেয়ার করার মাধ্যমে ছড়িয়ে দেবেন। তো যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা সরাসরি ঘটনায় চলে যেতে চাই। তার আগে একটু জানাই যে আমাদের যে ছবিটা আমরা দিয়েছিলাম সেই ছবিটা হচ্ছে একটা, এটাকে আমরা কি বলবো, এদেরকে আমরা বংশী বলতে পারি বা বাঁশি বলতে পারি বা বংশী বলি আমরা। তো আমাদের এইটা আসলে পাঠিয়েছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের একজন লিসেনার, তিনি আয়ারল্যান্ডে থাকেন এবং তিনি বলছেন যে এটা অনেক প্রাচীন ঘটনা, আয়ারল্যান্ডের বংশী নামক একটা কথা রয়েছে, এটা আসলে মৃত্যুর কথা শোনায় এবং যে কিনা মৃত্যুর ইঙ্গিত দেয়। আচ্ছা, মৃত্যুর ইঙ্গিত দেয় হাততালি দিয়ে, বিকট শব্দ করে, চিৎকার করে, এবং মৃত মানুষের কাটা অঙ্গ প্রত্যঙ্গ তাকে ধুতে দেখা যায়। আর উনি লিখেছেন যদিও যে এনারা কালো আলখেল্লা পরে থাকেন, বাট এটা নিয়ে আবার অনেক ধরনের মতামত রয়েছে, সেটা আমি পরে আসছি। তো উনি বলছেন যে যেমন একবার এক ইংরেজ দম্পতি তাদের নানার বাসায় ঘুরতে আসেন, তখন তাদের নানা অসুস্থ ছিল, একদিন নদীর পাড়ে বসে আছেন, তখন হঠাৎ করে চিৎকার শুনে কে তারা দেখে কালো আলখেল্লা পরিহিত একজন মহিলা হাততালি দিতে দিতে আর চিৎকার দিতে দিতে এগিয়ে আসছে তাদের নানা বাড়ির দিকে। তারপর হঠাৎ করে কান্নার রোল ওঠে, তারপর তারা বাসায় গিয়ে শোনে তাদের নানা মারা গেছেন। আয়ারল্যান্ডের লোক আয়ারল্যান্ডের এটাকে মানে লোকেরা এটাকে অশুভ মনে করে। তো এই বংশি নিয়েই আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এটা একটা ফিমেল ক্যারেক্টার, আপনারা বুঝতেই পারছেন, ফিমেল স্পিরিট, এবং আইরিশ মিথোলজিতে এই স্পিরিটের বর্ণনা রয়েছে, আপনারা চাইলে এটার উপরে পড়াশোনা করতে পারেন, যে মৃত্যুর ঘোষণা দেয় আর কি, এরকম ধরনের ধারণা করা হয়। মৃত্যুর ঘোষণা দেয় কিভাবে, চিৎকার করে অথবা গান গেয়ে, এবং এনাকে বিভিন্ন ভাবেও মানে অনেকে অনেকে অনেক কিছু বলে, এবং সাধারণত এটা হচ্ছে মানে আইরিশ কান্ট্রি সাইডে এই ব্যাপারটা বেশি প্রচলিত। আচ্ছা, এই বংশী কি পড়ে, এরা সাধারণত যেটা করেন সেটা হচ্ছে যে রেড অথবা গ্রিন কালারের লং মানে পোশাক, লম্বা পোশাক তারা পরেন, এবং তাদের চুলগুলো খুব অদ্ভুতভাবে কোথাও কোথাও বলে যে তাদের চুলগুলো হয় লাল অথবা অরেঞ্জ কালারের হয়। চিন্তা করুন একটা মানুষকে এইরকম একটা মানে, যেটা যে পেন্টিংটা আমি পেয়েছি ইন্টারনেট থেকে সেটা আমি দিয়েছি, এরকম পাইনি, বাট এটা আপনি কল্পনা করে নিন এবং অবশ্যই কল্পনা করবেন, এবং she can appear in a variety of forms, অনেক রকমের অনেক ভাবে সে উপস্থিত হতে পারে, অনেক রকম রূপ নিতে পারে। আমাদের দেশেও কিন্তু এরকম ব্যাপার আছে, আমি খুব কাছাকাছি বলেই বলছি, এবং মোস্ট অফেন যেটা হয় সেটা হচ্ছে যে আমরা মানে বানশিকে যেভাবে দেখা যায় সেটা হচ্ছে প্রচন্ড রকমের আগলি অথবা ভয়ঙ্কর কোন চেহারা নিয়ে সে অ্যাপিয়ার করে। বাট সে চাইলে সুন্দর মানে খুবই 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 সুন্দর মহিলার মতন বা খুব রূপসী একটা চেহারাও ধারণ করতে পারে। এবং এবং বানশি বানশিকে মানে ওখানে মানে সবাই তো বুঝতেই পারছেন যে মানে অনেকে বলেন যে আইরিশ ব্যাটল গড ইজ হ্যান্ড দেন অনেক কিছু নিয়েই এই সমস্ত কথা আছে আর কি। তো এই ব্যাপারগুলো কিভাবে ঘটে, যখন কেউ মারা যাবেন তখন ধারণা করা হয় যে সে একটা ফ্যামিলিতে আসবে এবং সেই ফ্যামিলিতে এসে সে গান গাইবে অথবা চিৎকার দেবে এবং তারপরেই ঘটনাটা ঘটবে। এবং অনেক ক্ষেত্রে সে মানে এই মৃত্যুর আগে যেহেতু করে সুতরাং অনেকে মনে করেন যে সে হয়তো ডেথ প্রেডিক্ট করতে পারে। এবং বানশি যখন আসে তখন যখন দেখা যায় যে তখন যেরকম আমরা বুঝি যে অনেক কেউ না কেউ মারা যাবে, ঠিক একইভাবে যদি অনেক বানশি একসঙ্গে আসে তখন বোঝা যাবে যে কেউ মারা যাচ্ছেন যিনি কিনা ক্রেজ অথবা খুবই পায়াস কেউ এরকম বা এরকম কেউ মারা যাচ্ছেন, তখন একসাথে অনেক বানশি অনেক হাসি বা অনেক চিৎকার এরকম শোনা যায়। তো এই বানশির জিনিসটা আপনি চিন্তা করেন যে এই বানশি হয়তো আমাদের দেশে হয়তো আমরা বলতে পারি পেতনি নাকি নাকি আমরা পরিও বলতে পারি, আমি জানি না, যখন সুন্দরভাবে দেখবো তখন আমরা বলবো পরি, যখন অসুন্দরভাবে দেখবো তখন বলবো পেতনি। তো মানে সব দেশেই এরকম ধরনের ব্যাপার কিন্তু প্রচলিত আছে। আপনিও পৃথিবীর কোনো একটি দেশে আছেন এবং সেই দেশে হয়তো এরকম অদ্ভুত কোনো ব্যাপার সেই দেশটির সাথে আছে এবং সেই দেশে আছে এবং সেখানকার মিথোলজিতে হতে পারে, সেখানকার লোকাল যারা তারা হয়তো এই সমস্ত ব্যাপার বিশ্বাস করেন, এরকম ব্যাপার স্যাপার যদি আপনারা জানেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আমাদের সঙ্গে আসছেন আমাদের খুবই ইয়াংগেস্ট একজন গেস্ট যে কিনা একবার ভয় পেয়েছিল, তো ওকে আমি হেল্প করবো ঘটনাটা বলার জন্য, খুবই ছোট। তো তোমার নামটা একটু প্লিজ বলবা।
হ্যালো লিসনার্স, আমি লাভিম মুতাসিম, আমি এসেছি কুমিল্লার যদুপুর থেকে।
ওকে, তুমি একদিন তুমি বলছিলা যে তুমি একবার তোমার কিছু সিনিয়র ভাইদের সাথে মানে তারা বাইরে যাচ্ছিল চা খাওয়ার জন্য, তুমিও বেরিয়ে আসছিল এবং তুমি তাদের সাথে চা খেতে যাচ্ছিল এবং হঠাৎ করেই তুমি তাকিয়েই ছিল, হঠাৎ করে কি হলো তোমার চোখটার পলক পড়লো বা এরকম কিছু একটা, না ব্লিঙ্ক করলো। ব্লিঙ্ক করার পরে তুমি কি দেখলা?
দেখেছি যে অনেক লোক আছে, তাদের সবাই সাদা কাপড় পরা, তাদের গায়েটায় রক্ত, অনেক অনেকেরা মানে মানুষদেরকে অনেক গ্রুসাম ভাবে মারছে।
আচ্ছা,
অনেকটা তখন আমার ভীষণ ভয় লাগে।
তুমি তো স্বপ্নও দেখো, দুঃস্বপ্ন দেখো ওই দিন রাতের বেলা, তুমি তো মানে ওইটা দেখার পরে তুমি পড়ে গিয়েছিলে, তাই না? পড়ে গিয়ে যখন তুমি বাসায় ফিরলা ওই রাতের বেলায় তুমি স্বপ্নও দেখো, মাঝে মাঝে তুমি এরকম ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখো, তো ওই রাতে কি স্বপ্ন দেখেছিলে তুমি?
আমি দেখেছিলাম আমার সামনে একটা সাইলেন্ট একটা রোড, করলাম এগুলো, এরপরে আমি আমার লেফট সাইডে দেখি একটা কবরস্থান।
আচ্ছা,
কবরস্থান দেখে লাগে যে খালি একটা কবরস্থান আর কি, ভয়ের তো কিছু না। যখন আমি কবরস্থানের কাছে যাই তখন আমি সাডেনলি দেখতে পারি অনেক মানুষ একসাথে জড়িয়ে আছে, দেখি যে একজন মানুষকে গ্রুসাম ভাবে মারা হচ্ছে, টর্চার করা হচ্ছে। এরপরে আমি এই পুরো ঘটনাটা দেখতে থাকি। তারপরে
সামনাসামনি কখনো কোনোদিন কোনো কিছু দেখেছো?
সামনাসামনি হ্যাঁ, অনেকবার ইমাজিন করে দেখেছি, অনেকবার রিয়েল দেখেছি।
রিয়েল কি দেখেছো তুমি?
এমন যে মানুষ মানে দেখেন না অনেক মুভিতে কিভাবে তো মানে গ্রুসামলি ভাবে মারে লোকদের।
আচ্ছা, তুমি তার মানে এরকম মারামারিটাই বেশি দেখো এবং কোন সময় দেখেছো এরকম মানে অশরীরী কিছু বা এরকম মানে ইনভিজিবল কিছু বা এরকম?
ইয়েস, তাইলে যা হয় আমি মানে 2016 তেই দেখেছিলাম একবার।
কিরকম ছিল সেটা, জাস্ট তোমাকে বলো যে কেমন ছিল দেখতে।
আমি মানে মুনলাইটের মধ্যে শুধু শুধু একটা মানে ক্রিয়েচার দেখছি, মানে তারে দেখা যায় না কিন্তু শ্যাডো, শ্যাডোটা হাঁটতে হাঁটতে একদম হাতগুলি নর্মাল ছিল কিন্তু পা গুলি খুব ইয়ের ছিল।
আর শ্যাডোটা কি স্মোক টাইপ, স্মোকি ছিল বা এরকম টাইপের কিছু নাকি, মানে কিরকম ছিল?
খুব কালো, একদম কালো,
একদম কালো।
দেখেন না, ওই তো যখন আমাদের শ্যাডো আসে তখন একটু একটু লাইট থাকে, কিন্তু
দেখছে জিনিসটা, হয়তো ও মানে জিনিসটাকে বুঝতেও পারছে না যে কি দেখছে, বাট কিছু একটা সে এক্সপিরিয়েন্স করছে, সেটা সে শেয়ার করলো আমাদের কাছে। আরো বেশ কিছু ঘটনা আছে, সেই ঘটনায় যাবো আমি, একটু এস এম এস এ যাবো এখন। আমাদেরকে অমিত চিটাগং থেকে এস এম এস করেছেন এবং আমাদেরকে তিনি বলছেন যে তিনি কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে তিনি আছেন আমাদের সাথে। নয়ন আমাদের সাথে আছেন, তামিম চকবাজার থেকে আমাদের সঙ্গে আছেন, এছাড়াও সৌরভ তপু আমাদের সঙ্গে আছেন, অমিত চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে আছেন, নয়ন আছেন আমাদের সঙ্গে, কবির হোসেন যশোর থেকে আমাদের সঙ্গে আছেন, পিঙ্কি নোয়াখালী থেকে আমাদের সঙ্গে আছেন, সৌরভ আচ্ছা সোহাগ আমাদের সঙ্গে মানিকগঞ্জ থেকে আছেন, মাসুদ রানা নোয়াখালী থেকে, নোয়াখালীর মাইজদি থেকে আছেন, এছাড়াও শিশির অয়ন আমাদের সাথে আছেন বাসাবো থেকে, এবং এছাড়াও আমাদের সাথে আছেন মৌলি ময়মনসিং থেকে, ঈশান আমাদের সঙ্গে আছেন, স্টোরিগুলো অসম হচ্ছে আমাদেরকে শিশির আবারও লিখেছেন, আমাদেরকে রাসেল আচ্ছা না নাম নাম লেখেননি আচ্ছা অলরাইট, আমাদেরকে এছাড়াও হৃদয় লিখেছেন, এছাড়াও আমাদের সাথে আছেন শাহেদ রংপুর থেকে, রূপা খুলনা থেকে আমাদের সঙ্গে আছেন, সাদিয়া ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে আছেন। ইমেলটা অসম, আরও দারুণ একটা ইমেল ওয়েট করছে, কিছুক্ষণের মধ্যে সেটা আপনাদের সামনে নিয়ে আসবো আমরা। জিহান আমাদের সঙ্গে আছেন বগুড়া থেকে, এছাড়া রূপা আছেন আমাদের সঙ্গে খুলনা থেকে। আমরা কোনো ফোনে আছি? ওকে, তাহলে আমরা যদি ফোনে থাকি তাহলে আমরা ছোট্ট ফোনে চলে যাই এবং ফোন করার পর একটা ছোট্ট বিরতি, তারপর আমরা গল্প নিয়ে ফিরে আসবো। তো হ্যালো, 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 সালাম,
হ্যালো,
জি সালাম আলাইকুম,
হ্যালো,
জি সালাম আলাইকুম,
ওয়ালাইকুম আসসালাম, আমি সাইফুর রহমান বলছি।
জি জি জি, আপনি কোথা থেকে বলছেন বলেন? আপনি আমাদেরকে ঘটনা শেয়ার করতে চেয়েছেন, রাইট? সেই জন্য আমরা আপনাকে কল করেছি, এন্ড আপনি যে ঘটনা শেয়ার করতে চান সেটা আপনি চাইলে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, আর কেমন লাগছে আজকের ঘটনাগুলো সেটা আমাদের সাথে জানাতে পারেন আমাদেরকে চাইলে।
খুব ভালো লাগছে শুনছি অ্যাপের মাধ্যমে।
জি, থ্যাংক ইউ। তো আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন সাইফুর রহমান, ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং তার সাথে কথা বললাম এবং তিনি আমাদের কিছু ঘটনা পাঠাতে চেয়েছেন, আমরা ওয়েট করছি তার ঘটনার জন্য। আরও অনেকেই হয়তো আমাদের সাথে কথা বলতে চান, ঘটনা পাঠাতে চান, সরাসরি কিন্তু আপনারা চাইলে সেটা করতে পারেন। আর আপনারা তো আজকে বুঝতেই পারবেন যে আমরা আসলে কোন পেজটা রিয়েল, কারণ আমরা সেখান থেকে লাইভে যাচ্ছি রেগুলার আপনাদের বোঝার আরও সুবিধার জন্য। আপাতত আমরা যেটা করবো সেটা হচ্ছে ছোট একটা বিরতিতে যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আরবসা গ্রামপুরা থেকে। আমার খুব ইচ্ছা ছিল যে আপনাদের স্টুডিওতে সে ঘটনাটি শেয়ার করবো, কিন্তু স্যাটারডে তো অফিস থাকে তাই স্টুডিওতে আসা ব্যাকলি পসিবল না। আমি যে ঘটনাটা আপনার সাথে শেয়ার করবো সেটা ঘটেছিল 2015, এটা আমার নিজের সাথেই ঘটে, মানে একটা ভয়ানক একটা এক্সপিরিয়েন্স আমার জীবনে। তো কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আমি একটু আপসেট ছিলাম ওই সময়টাতে, আমি আগে বলে রাখি দিনক্ষণ আমার ঠিক মনে নেই। তো আমি খুব আপসেট ছিলাম, তো আমি আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করি, তো আমি তার সাথে কিছুটা আমার মানে পার্সোনাল প্রবলেম হলো কিছুটা শেয়ার করি। আমার বন্ধু আমাকে সাজেস্ট করে যে আমি যেন জামাতে যাই, মানে তিন দিনে যে জামাত হয় পাবলিক যেটাকে আমরা বলি, আমি যাতে ওইখানে যাই তাহলে নাকি আমার ভালো লাগে। আমি ভাই আসলে ওইটাই করি, আমি ডিসিশন নিতে ঠিক আছে আমি যাব। তখন আমাকে বলে যে আমাদের আগামীকাল একটা জামাত বের হবে, আমিও যাচ্ছি, চলো তুমিও চলো, আমি রাজি হয়ে যাবে। তো পরে যেটা হয়, পরের দিন ঠিক ফজরের নামাজ পড়ে আমি তো যেহেতু আমার এরকম পাঁচ বক্ত নামাজই না, আমি তখন ঘুমাচ্ছিলাম, তো আমার ফ্রেন্ড আমাকে বেশ কয়েকবার ফোন করে যখন না পায় সে আমার বাসায় আসে, এসে আমাকে তারপর নিয়ে যায়। তো আমি তখন জানতাম না আমি কোথায় যাচ্ছি। তো ফাইনালি আমরা গেলাম, সেটা হচ্ছে মানিকগঞ্জে, মানে এটা একটা গ্রাম একটা এলাকা। আমি একটু ডিসক্রিপশন দিই, আমি গ্রামের নামটা ঠিক জানি না, বাট গ্রামটা খুবই সুন্দর, পাশ দিয়ে একটা নদী আছে, মানে খুবই স্বচ্ছতা পানি। তো যাই হোক, আমরা মসজিদে পৌঁছাই, আমরা প্রথম দিন খুব ভালো হয়েছে। আমি একটু বলে রাখছি যে আমরা যে এলাকাটাতে গিয়েছিলাম সেটা হচ্ছে মানে ম্যাক্সিমাম মেজরিটি হচ্ছে আপনার মানুষ হচ্ছে মানে হিন্দু ধর্মের আর কি। তো আমরা যখন আশ্রয় না আমরা যখন গাছতে বেরোতাম, আমরা একটা রাহবান নিয়ে বের হতাম, যেন মানাচ্ছি আমাদের দেশে দিতে পারে যে এখানে মুসলমান কারা আছে, আমরা কাদের দাওয়াত দিব, মেজরিটি আর কি মানে হিন্দু ধর্ম। তো ঘটনাটা ঘটে সেকেন্ড দিন। তো আমরা এশিয়ারের পরে নামাজ টামাজ পড়ে মানে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে মানে আমরা একটু চা খাওয়ার উদ্দেশ্যে আমি আর আমার সাথে এক ছোট ভাই ছিল নাম রাশেদ, আমরা দুজন বের হই। তো বের হয়ে আমি মানে আমরা চাটা খাই, খেয়ে তারপর মানে আমি বললাম যে ঠিক আছে রাশেদ, তাহলে চলো এখন আমরা মসজিদের দিকে যাই আর কি। তো রাশেদ আমাকে বলে যে ভাই আপনি একটু যান, আমি একটু পরে আসবো, কি আমি সত্যি কথা বলতে আমি স্মোক করে আমি একটু সিগারেট খাবো। আমরা যে ঠিক আছে ফাইন, তুমি তাহলে থাকো, আমি মসজিদের দিকে আগে। তো ভাইয়া যখন আমি মসজিদের দিকে আগাচ্ছি আর কি, তো ওই দোকান থেকে আমি বেশ কিছু দূর মানে হেঁটে চলে আসছি, তখন হঠাৎ করে যেটা হয় আমাকে মনে হলো যে পিছন থেকে চর দিল না ধাক্কা দিল, আমি বুঝে উঠতে পারলাম না। আমি দুই তিন কদম সামনে যে আমি নিজেকে ব্যালেন্স করলাম, হ্যাঁ আমি মানে পড়ে যাচ্ছিলাম এরকম একটা অবস্থা। তো যাই হোক আমি ব্যালেন্স করি, আমি মানে চিন্তা করি কি রাশিয়া তো আমাকে পিছন থেকে ধাক্কা দিল বা থাপ্পড়ের মতোই তো মনে হলো। আমি পিছন থেকে তাকিয়ে দেখি যে না না এখানে তো কেউ নেই, রাশেদ নেই, মানে পুরো স্তব্ধ একটা পরিবেশ। না আমি তো মানে একটু ঘাবড়ে গেলাম যে এটা কি হলো, কে ধাক্কা দিল। তো মানে আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তার দুই পাশে মানে ঢালু, আমি ভাবলাম যে মানে আমাকে ধাক্কা দিয়ে কি ও নিচে নেমে গেল। তা আমি আবার নিচে টুকি দিয়ে দেখলাম যে আছে নাকি আসে, তো নিচে দিকে নামলো নাকি। তো তখন যখন কাউরে দেখি না তখন একটু ভয় পেয়েছি না, তখন একটু জোরে যে হাঁটা শুরু করলাম। তো তখনই আমি দেখলাম যে কে যেন আমার ডান কাঁধে একবার নিঃশ্বাস ফেলছে, বা কাঁধে একবার নিঃশ্বাস ফেলছে, সামথিং লাইক এরকম একটা সাউন্ড। আমি আর কিছু চিন্তা করতে পারলাম না, আমি জাস্ট জোরে দৌড় দিলাম এবং আমি দৌড়ে মসজিদ পর্যন্ত আসছি ভাইয়া। মসজিদে আমি ঢোকার আগ পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি ওই নিঃশ্বাসটা আমি পাচ্ছি, একবার ডান কানে মনে হচ্ছে ডান কাঁধে এরকম, আরেকবার বাম কাঁধে। তো ভাইয়া আমি মানে তখন ওই সিচুয়েশনেই ছিলাম না যে আমি কারোর সাথে এটা শেয়ার করবো বা কথা বলবো। আমি যখন মসজিদে ঢুকি তখন দেখলাম যে অলরেডি সবাই বিছানা টিছানা করে শুয়ে পড়ছি। তো আমি ভাইয়া ওই দিন আমার বিছানাটা করা ছিল, আমি মানে এশিয়ান নামাজ পরে খাওয়া দাওয়া করে বিছানাটা করে দিয়েছি, আমি মশারি আর টানাইনি, যেহেতু গ্রাম এলাকা প্রচন্ড মশার উৎপাত আর কি। তো সেই দিন আমি যেটা হয় যে আমি ঢুকে সাথে সাথে মশারি টানানোর কোনো কিছু না, আমার মানে ভয় অবস্থা খারাপ, আমি যে শুয়ে পড়ি। এবং ফজরের নামাজের সময় যখন আমরা উঠি তখন আমাকে একদিন বলে যে তোমার পিঠে কি হয়েছে, মানে না পিঠে কি মানে তোমার পিঠ তো পুরোটা উপর থেকে নিচ পর্যন্ত কাটা কেন। তো আমি বললাম যে কই পিঠ দেখান। তো যারা ওরকম মানে তাবলিগে যায় তারা কিন্তু সাথে ছোট আয়না টায়না নিয়ে যায় আর কি, একটু মানে ওই অনেকে দেখা গেছে যে দাড়ি টাড়ি একটু ছাটে তাতে একটু ছোট আয়না নিয়ে যায়। তো ওই ভদ্রলোক আমার পিছনে আয়না মানে আমার আয়না ধরলো, আমি পিছনে তাকে দেখলাম যে ভাইয়া আমার একদম মানে ঘাড়ের এখান থেকে শুরু করে আমার কোমর পর্যন্ত একদম মনে হয় যে কেউ চর্দি নিচ পর্যন্ত নামিয়ে দিয়েছে। মানে আমি আর এই জিনিসটা কারোর সাথে তখন শেয়ার করি না, আমি যে ঢাকায় আমার আমি মানে পাগলের মতো হয়ে গেলাম যে না আমি ঢাকায় যাব, আমি ঢাকায় ব্যাক করে তারপর আমি সবার সাথে শেয়ার করলাম যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। তো এই জিনিসটা আমি একটু ভালো কাজে গিয়েছিলাম, আমার সাথে কেন ঘটলো আমি জানি না, বাট আমার সাথে এরকম ভয়ানক একটা ঘটনা ঘটেছে। আসলে আমি ওটা ফিল করেছি, আমার সাথে হয়েছে, তো আমি বুঝতে পারছি এটা যে কতটুকু ভয়ঙ্কর একটা ব্যাপার আমার যে এক্সপিরিয়েন্স আমি যেটা করেছি। যদি আপনার ভালো লাগে তাহলে লিসেনারদের অবশ্যই শোনাবেন। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ লিসেনার্স।
ভূত FM, the night comes alive with Gramophone.
That's right, the night comes alive with Gramophone. Shunchen Shop Shunoy Radio 48.2 FM. আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে আছে মাসুম ভাই, যেমন আজকের অতিথিরা আপনারা তো আছেন, এবং আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর সেই সাথে আরও একবার আপনাদেরকে একটু আমি বলছি যে আমাদের ফেসবুক পোস্টে আমরা যাব, এবং ফেসবুক পোস্টে আমাদের যে রেডিও ফুর্তির পেজেও আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের লিখেছেন। আমির হোসেন রাজু আমাদেরকে লিখেছেন যে ভাইয়া নোয়াখালী থেকে শুনছি, খুব ভয় পেলাম তাবলিকের কাহিনীটি শুনে। রবিন রানা আমাদের লিখেছেন আই লাভ ভূত FM, খুব ভালো লাগছে স্টোরিগুলো। সিয়াম আহমেদ আমাদের লিখেছেন আমাদেরকে এছাড়া আমি দেখতে পাচ্ছি যে মাহমুদের রিহাব, এছাড়া আমার সাথে আফরোজা মায়া আমাদের সাথে আছেন, আমার সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এস কে রনি সর্দার, এছাড়াও আমাদের সাথে আছেন আকিব মোহাম্মদ জুয়েল আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আহসান হিমেল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, যেমন সুলতান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মারুফ খন্দকার আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এমডি শরিয়া খান, এছাড়াও আমাদের সাথে আছেন আকাশ, আমাদের সাথে আছেন সাইমা সুমি, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাহাত ইসলাম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসতে পারেন এবং আমাদেরকে এসএমএস করতে পারেন, আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, যে কোনো কিছু। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার এবং তার কাছে আরো একটা ঘটনা শুনে আসবো এবং তারপরে আরো একটা মানে ভয়ঙ্কর মানে কি আজকের বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ঘটনাটা এরপরে আমরা শুনব। তো আপনার সেকেন্ড যে ঘটনাটা সেটা আমরা যাই, আপনি বলছিলেন যেটা এটা কাকে নিয়ে?
জি রাসেল ভাইয়া, ঘটনাটা হচ্ছে মোহাম্মদপুরের একটা বাসার, এক্সাক্ট জানি না, ঘটনাটা আম্মু আমাকে বলছিল যে আমার একটা ফ্রেন্ড ওই বাসার মানে ওই বাসাটা হচ্ছে আমার ফ্রেন্ডের মানে ভাইয়ের বাসা।
জি
তো ভাইয়া, বাসাটায় যে কাহিনী গুলা হয় সেটা হচ্ছে যে সাপোজ আপনি বাসাটাতে গিয়েছেন, আপনি বসে আছেন, আপনি হঠাৎ দেখবেন যে কে আপনার পাশ থেকে হেঁটে গেল, আপনি এটা ফিল করতে পারবেন, বাট অ্যাকচুয়ালি কেউ নাই, আশেপাশে যখন তাকাবেন তখন দেখবেন যে কেউ নাই। তারপর এমন হবে যে যদি কোনো মেয়ে মানুষ যায় তারা খুব মেয়েদেরকে খুব ডিসলাইক করে, তো মেয়েদের যায় যদি সালোয়ার কামিজ পরে যায় তাহলে অন্যটা সরাই ফেলে, ইভেন রাত্রে যদি ঘুমাইতে যায় তাহলে কাঁথা বা কম্বল যাই গায়ে থাকুক না কেন সরাই ফেলে।
আপনি এই যে আপনি বলছিলেন যে আপনার ফ্রিজে খাবারের ব্যাপার,
রাসেল ভাই, ফ্রিজে যে খাবার গুলো রাখা হয় আজকের খাবার যদি রাখা হয় কালকে সকালে উঠে দেখা যাবে যে ফ্রিজে খাবার নাই, সে এক মাসের খাবার একদিনে শেষ। তারপরে হচ্ছে যে রাসেল ভাই
মানে শেষ মানে কি আপনারা পরের দিন সকালে এসে দেখেন যে খাবার নাই,
খাবার গুলো নাই ফ্রিজে নাই, আর মিষ্টি মানে যতটুকু বলছে যে তাদের জন্য এক্সট্রা করে মিষ্টি কিনতে হয় প্রতিদিন, তারা 5-6 কেজি তাদের জন্য মিষ্টি কিনতে হয় প্রতিদিন। এমনটাও হয় যে টাকা রেখে দিচ্ছে এক জায়গায়, তার কিছুক্ষণ পর দেখবো টাকাটা নাই। এই প্রবলেম গুলো বাসাতে প্রচুর পরিমাণে হয়। রাসেল ভাই, একটা দিন হয় যে ওই বাসারই একটা মেয়ে, ওর টিচার আসে বাসায় পড়াতে, প্রাইভেট টিচার, তো প্রাইভেট টিচার বাসায় টেবিলে পরে পড়াচ্ছে, তা হঠাৎ পাশে থেকে মেয়েটা বলে নানু ভাই তুমি এখন যাও আমি পড়ছি, তখন টিচারটা পাশে তাকায় দেখে যে কেউ নাই, টিচারটা একটু অবাক হয় যে মেয়েটা তাহলে কার সাথে কথা বলছে।
আচ্ছা,
তখন মেয়েটা আবার বলে নানু ভাই তুমি যাও আমি তোমার সাথে পরে কথা বলছি, আমি এখন পড়ছি আমাকে পড়তে দাও। আর রাসেল ভাই, সে টিচারটা নাকি খুব ভালোভাবে দেখতে পেল যে মেয়েটার চুলগুলো আকাশে ভাসতেছে, মানে একটা মানুষের যখন চুলগুলো ধরা হয় তখন তো বোঝা যায় যে একটা চুল ধরা হয়েছে, ঠিক সেম ভাবে বাট কেউ আশেপাশে নাই কিন্তু চুলগুলো আকাশের দিকে ভাসতেছে, উপরের দিকে ভাসছে। তখন টিচার একটু ভয় পেয়ে যায় যে কি হচ্ছে এটা, আশেপাশে কেউ নাই তাহলে এটা কি হচ্ছে। তখন টিচারটা তবুও খুব নিজেকে রিল্যাক্স করে বসে যে না এটা হয়তো বা তার চোখে কোনো ভুল থাকতে পারে, হ্যালুসিনেশন হতে পারে, তখন সে আবার কন্টিনিউ করে। তো তার কিছুক্ষণ পর মেয়েটা একটু বকা দিয়ে উঠেছে, নানা ভাই তোমাকে বললাম না তুমি যাও আমি পড়ছি, ঠিক তার পর মুহূর্তে যেটা হয় রাসেল ভাই, মেয়েটার মাথা মানে ঘাটটা ধরে একদম টেবিলের নিচে মাথাটা দিয়ে দেয়। তো ওটা দেখতে পাচ্ছে টিচার যে মেয়েটার একদম একটা মানুষকে যখন ধরে নিচে থেকে টানা হয় যেমনটা লাগে ঠিক সেম ওইভাবে, তখন টিচারটা একটু ভয় পেয়ে যায় এবং টিচারটা সেখান থেকে দৌড়ে চলে আসে। আসার পথে যা হয় দরজাটা বন্ধ করে দেয়, টিচারটা ঘর থেকে বের হতে পারে না। তখন মেয়েটার কথাই, সেই যাকে নানু ভাই বলছিল সেই মেয়েটার কথা দরজাটা খুলে দেয়, ইভেন সে তার কোন রকম তার ওখান থেকে প্রাণ বাঁচিয়ে ওখান থেকে চলে আসে। আসলে শুধু কাহিনীগুলা এমন না, কাহিনীগুলা পরপর ওদের বাসায় এখনো পর্যন্ত হয়। যতটুকু আম্মু বলেছে যে তাদের বাসা থেকে প্রবলেম গুলো হয় তারা বাসা চেঞ্জ করতে পারে না,
কারণ
যেখানে যাক না কেন প্রবলেম তো তাদের সাথে হবে,
আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে সবচাইতে সেরা ঘটনাগুলোর মধ্যে একটা। হতে পারে আজকে আজকের এপিসোডে সবচেয়ে সেরা ঘটনা এটা হতে পারে, সেটা আপনাদের ব্যাপার, আপনারা বলবেন। বাট এই ঘটনাটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। আমরা কি ফোনে যাচ্ছি, আমরা তারা ফোনে যেয়ে তারপরে ফোনে কথা বলে তারপরে আমরা এই ঘটনাটা ফিরে আসছি, এবং এই ঘটনাটা খুবই অদ্ভুত। আপনারা প্রিপারেশন নিয়ে রাখেন, ঘটনাটা মন দিয়ে শুনবেন। আশা করছি আপনাদের প্রত্যেকেরই অনেক 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 ভালো লাগবে। এই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার নামটা আমি একটু বলি, তিনি হচ্ছেন শাতিল, এবং শাতিল আল সাইদ তিনি এই ঘটনাটি পাঠিয়েছেন গাইবান্ধা থেকে। আমরা ফোনের কানেকশন পেয়ে গেছি, আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের বিশ্বরূপ সাহা। হ্যালো, আসসালাম আলাইকুম।
নমস্কার রাসেল ভাই, কেমন আছেন?
নমস্কার, কি অবস্থা, কেমন আছেন, কোথা থেকে বলছেন?
আমি বহরমপুর মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি।
জি, আপনার আপনার ঠিকানাটা যদি আমাদের একটু কাইন্ডলি বলতেন।
বহরমপুর মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল।
ওকে, সো আপনি আজকে আমাদের তো এপিসোডটা শুনছেন, কেমন লাগছে?
ভালো লাগছে। আমি ভূতে ফেমের একদম শুরুর দিক থেকে আমি শুনছি, একদম মোটামুটি আমার মনে আছে আমি যেদিনকার কৌশিক দেয় ছিল সেকেন্ড অফিসে, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি রেগুলার ভাবে শুনছি। আমি এটা আমার একটা আমার জীবনে একটা অঙ্গ।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি চাইবো যে আপনি আপনার বন্ধু বান্ধব বা আপনাদের ফ্যামিলির যারা আছেন তাদের প্রত্যেকের কাছ থেকে আপনি আপনি মানে ঘটনা
এটা এটা অ্যাকচুয়ালি আমাদের আমি আমার যত আমার বন্ধু বান্ধব আছে সবাই তারা এখন শুনছেন, আমি তাদেরকে বলেছিলাম, তারা এখন এতটাই এই প্রোগ্রামটার সঙ্গে নিজেদেরকে আবদ্ধ করে দিয়েছে, মানে আপনি ভাবতে পারবেন না যে এই এই দেশে ভূতে ফেলেন জনপ্রিয়তা কোন জায়গায় আছে।
আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, আপনারাই সেটা করেছেন, আপনাদের জন্য সেটা হয়েছে। এন্ড সত্যি আমি অনেক খুশি হলাম আপনার সাথে কথা বলে, ভালো লাগলো, এবং আরো ভালো লাগবে যদি আপনি ঘটনা পাঠান, আপনার বন্ধুদের হোক, আপনার নিজের হোক বা আপনার পরিবারের হোক।
একদম একদম,
ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ কথা বলার জন্য, বিশ্বরূপ সাহা ইন্ডিয়া থেকে ছিলেন। তো যাই হোক, আমাদের বুঝতে পারছি মুর্শিদাবাদে আমাদের প্রচুর আমাদের লিসনার, এবং মুর্শিদাবাদ ঐতিহাসিক দিক দিয়েও বেশ সমৃদ্ধ একটা জায়গা। মুর্শিদাবাদের নাম আপনারা সবাই জানেন এবং ঐতিহাসিক মানে গুরুত্ব আছে সেটার, রাইট? তো সেই কারণে সেখানে ঘটনা থাকাটা অস্বাভাবিক কিছু না। তো মুর্শিদাবাদ যারা শুনছেন তাদের সবার অনেক অনেক ভালোবাসা থাকলো ভূতাত্মের পক্ষ থেকে, রেডিও ফুর্তির পক্ষ থেকে। আশা করছি আপনাদের মুর্শিদাবাদের সব মানে প্রত্যেকটা ঘটনা আমরা ভূত সময় শেয়ার করতে পারবো আপনাদের মাধ্যমে যদি আপনারা পাশে থাকেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে আসছি আমাদের পরবর্তী ঘটনায়। বলছিলাম যেটা শাতিল পাঠিয়েছেন আমাদেরকে এই ঘটনাটি, এবং তিনি লিখেছেন যে ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। এবার মূল ঘটনায় যাওয়া যাক। সময়টা 2013, ধানমন্ডি 15 নম্বরের একটা হোটেলের অপোজিটের গলির একটি বাড়ি। ওই গলিতে একটা ছোট গাছ আর একটা বয়স্ক একজন নাইট গার্ড ছিল, এখন আছে কিনা তা জানি না। আমি যে বাসায় ছিলাম সে বাড়িটা ছিল দুইতলা, আমি ছিলাম নিচ তলায়। বলে রাখা ভালো, বাড়িটা দেখলে অনেক পুরাতন মনে হবে, আর দুইতলায় থাকত বাড়ির মালিক। আমি যে রুমে থাকতাম সেখানে কিছুদিন থাকার জন্য উঠেছিলাম। রুমটা ছিল আমার পরিচিত এক ভাইয়ার। কিছুদিনের জন্য ভাইয়া কোনো এক কাজে ঢাকার বাইরে যাওয়ায় আমাকে রুমটায় একা থাকতে হয়। ওই ফ্ল্যাটে আরো তিনটা রুম আছে, তিনটা রুমে কে কে থাকত তাদের সাথে আমার পরিচয় হওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তবে আমার সামনের রুমটাতে এক ভাইয়ার সাথে ভালো পরিচয় ছিল, সঙ্গত কারণে ভাইয়ার নামটা প্রকাশ করলাম না। তৃতীয় রাতে আমি যখন রুমে একা ঘুমাচ্ছিলাম, প্রায় রাত 2:30 বাজে, তখন আমার রুমের দরজায় জোরে জোরে কড়া নাড়ছে কেউ আর বলছে, শাতিল দরজাটা খোলো, আমি তোমার পাশের রুমের বড় ভাই। আমি উঠে দরজাটা খুললাম আর দেখলাম পাশের রুমের ভাইয়া সহ আরো কয়েকজন দাঁড়িয়ে আছে। পাশে যে দাঁড়িয়ে আছে সে প্রচন্ড ব্যথায় চিৎকার করছে আর বলছে, আমাকে দয়া করে কেউ হসপিটালে নিয়ে যান। আমি ভাইয়াকে বললাম, কে উনি? ভাইয়া বলল, উনি অন্য রুমে থাকেন, আজকে আমি প্রথম দেখলাম ওনাকে। আমি ওনাকে বললাম, কি হয়েছে আপনার? উনি যে কথা আমাকে বললেন সেটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। উনি বললেন, কে জানি আমার হাতের হাতের মানে হাতের ডানা উঠে ফেলেছে। বললাম, কি বলেন আপনি, আপনার রুমে কেউ নাই? উনি বলেন, না আমি একা আছি। ওনার উচ্চতা ছিল 5 ফিট 7 ইঞ্চির মতো আর ফিগার ছিল বেশ মানে মোটাসোটা মানে স্বাস্থ্যবান। আমি বললাম যে দেখি কোথায় ব্যথা। রাসেল ভাই বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন কেন যায় না, ওনার ঠিক ডান হাতের পিঠে যে হাড় আছে তা মনে হয় পিঠ থেকে বের হয়ে আসবে। উনি আমাকে আবার বললেন আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান, কাছেই তো হসপিটাল আছে। আমি খুব সাহসী তাই ভাইয়াকে বললাম আপনি আপনার রুমে যান, আমি ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। এই কথা বলে ওনার হাতটা ধরে বাসার মেইন গেটের দিকে নিয়ে আসলাম। বলে রাখা ভালো, বাসার গেট সারা রাত খোলা থাকে আর গেটের পাশেই কোলের নাইট গার্ড একটা ছোট টুল নিয়ে বসে থাকত। এখনো মনে হয় সময়টা ছিল শীতকাল। নাইট গার্ড চাদর মুড়ি দিয়ে আগুন পোহাচ্ছিল আর ঝিমাচ্ছিল। আমি গেটে এসে নাইট গার্ডকে ডাকলাম, কাকা কাকা এদিকে আসো তো। কাকা বলল, কি হয়েছে এত রাতে? আমার কেমন যেন মনে হলো আমি যেন গেটের বাইরে না যাই। আমি কাকাকে বললাম ওনাকে একটু হসপিটালে নিয়ে যান, খুব অসুস্থ, যদি আপনি না যান তাহলে শুধু গলির সামনে থেকে বা মেইন রাস্তা থেকে ওনার জন্য একটা রিক্সা এনে দেন আর ওনাকে হাত ধরে নিয়ে যান। আমি গেটের সামনে উঁচু করে গেটের ওপর দিয়ে ধরে দাঁড়িয়ে আছি আর গেট খুলে গেট থেকে পুরো গলিটা না দেখা গেলেও প্রায় 70% দেখা যায়। আমি দেখলাম গলির মাঝে যে গাছটা, যে ছোট গাছটা ছিল তার নিচে ওই লোকটি দাঁড়ালো আর সাথে সাথে কাকা ছিল উনি দৌড়ে চলে গেল। আমি অবাক হলাম, বয়স্ক লোক এভাবে এত জোরে দৌড়তে পারে, বিশ্বাস করবেন কিনা। আর ওই অসুস্থ লোকটা গাছের নিচ থেকে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো আর হঠাৎ করে তার ডান হাতটা মোড়া দিয়ে আমার দিকে হয়ে গেটের দিকে জোরে হাঁটা শুরু করলো। আমি এসব দেখে কি করবো বুঝতে পারছিলাম না। পাশে যে কেউ থাকবে তাও না নেই, পুরোটাই স্তব্ধ। লোকটা কিন্তু আমার সামনে, একদম গেটের সামনে, ওনার চোখ দুটো পুরোই লাল। আমি সাহস করে হাতটা দিয়ে ওনাকে গেটেই আটকে দিলাম আর বললাম, ওই যান ভিতরে। উনি শুধু আমাকে বললেন, রুমে যাব, আমাকে ছেড়ে দিন, ওর খবর আছে, আমি ওকে মেরে ফেলব, ওর খবর আছে, রুমে যাই। আমি বললাম, কি আবোল তাবোল বলছে, কে কি ছেড়ে দিবে, আপনার হাত হঠাৎ করে ঠিক হয়ে গেল, কারণটা কি, আর কাকা কোথায় গেল? উনি আমাকে বলল রুমে যেতে দিন। আমি এখন কি করব কিছু না ভেবে আমিও বললাম, চলেন আমিও আপনার রুমে যাব। রুমে গিয়ে যা দেখলাম আমার এই জীবনে আমি সেটা আর দেখতে চাই না। আমি দেখি যে ছোট্ট রুমের ভেতর এক পাশে জাজিমের বিছানা, রুমের মেঝেতে এত সিগারেটের খালি ময়লা প্যাকেট, কিছু বাসি খাবারের প্যাকেট, মনে হয় একটা কুকুরও ওই রুমে থাকতে চাইবে না। আর সবচেয়ে আঁতকে ওঠার মতো ব্যাপারটা হল রুমের চারটা দেয়ালে চারটা মানুষের ছবি আঁকানো আর সেই মানুষগুলোর দেহগুলোর ঠিক মাঝখানে, বুকের মাঝে রাউন্ড করা। উনি রুমে ঢুকেই সেই বিছানার নিচ থেকে প্রায় 2 ফিট হবে ছুরিটা বের করে ওনার বিছানার পাশে যে দেয়াল আছে দক্ষিণ দিকের, সেই দেয়ালে আর্ট করা মানুষের দেহে ঠিক বুকের মাঝামাঝি ছুরিটা দিয়ে জোরে জোরে আঘাত করতে লাগলেন আর বলতে লাগলেন, কেন করলি এরকম আমার সাথে, কেন করলি, আমি তোকে মেরে ফেলবো। আমি আমাকে বলছে, দেখেন ভাই, দেখেন এর জন্যই আমার এরকম হয়েছে। আমার মাথা দিয়ে কানের পাশ দিয়ে চিপবে ঘামের পানি চলে আসলো। কি করব আমি বুঝতে পারছিলাম না। আমি ওনার সাথে ওনার বিছানায় বসলাম আর সাহস করে ওনার হাতের ছুরিটা কেড়ে নিয়ে বললাম, ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলবেন? উনি আমাকে বলল, আমি বাইরে যাব, চা খাবো আমি, আপনি কি যাবেন আমার সাথে? আমি বললাম, রাত এখন 3:30 মতো বাজে, এখন আশেপাশে চায়ের দোকান খোলা পাবেন না, আর সামনে যে মার্কেটটা আছে সেখানে যে বৃদ্ধ লোকটি চা বিক্রি করেন উনি তো ভোর 5টা ছাড়া আসেন না, কি করবেন ভেবে দেখেন, আর আমি এখন বাইরে যাব না। উনি আর কিছু না বলে বের হয়ে চলে গেলেন। আমি ছুরিটা ওনার বালিশের নিচে রেখে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে আসলাম। রুমে গিয়ে কি যে ভাবতে লাগলাম আর কিছু মনে না করার চেষ্টা করলাম। একটা ব্যাপার আমি বুঝতে পারলাম না, এত কথা এত কিছুর মাঝেও কি অন্যান্য রুমের মানুষগুলো একটুও বুঝল না? কেউ কি জেগেছিল না? কেউ কিছু টেরও পেল না? শুধু আমি কি একা? সকালে ওই বড় ভাইয়াকে আর সাথে অন্যান্য যারা ছিল তাদেরকে ঘটনা বললাম। ভাইয়া আমাকে যা বলল তা শুনে আমি আরো অবাক হলাম। বলল, আমার তো কিছু মনে নেই, আমি শুধু রাতে একবার বের হয়েছিলাম গরম পানি চুলা থেকে রুমে নিয়ে এসেছিলাম আর তোমাকে ডাক দিয়েছিলাম, তুমি ঘুমাচ্ছিলে। আমি আর আমি কিছু ভাবতেই পারছি না। আমার কথা প্রমাণ করার জন্য সবাই ওই রুমে যাবে, কিন্তু রুমটার দরজা হালকা চাপানো, লক করা ছিল না। আস্তে আস্তে ধাক্কা দিতেই সবকিছু চোখের সামনে, আমি যা বলেছি সব ঠিক আছে, শুধু লোকটি নেই। অর্থাৎ সেই ছবিগুলো বালিশের নিচে রাখা ছুরিটা আছে। ভয়ে রুম থেকে সবাই বের হয়ে আসে, আর কেউ রুমে যায়নি। বাড়ির দারোয়ানকে আমি দেখে বললাম, এই রুমটা কাকে ভাড়া দেয়া হয়েছে? দারোয়ান বলল, এটা তো বাড়ির মালিক জানে, তবে আমি জানি একজন ভাড়া নিয়েছে এক মাসের জন্য, সে তো মনে হয় এখনো আসেনি। কেন, কি হয়েছে? আমি আর কিছু বললাম না। আমি রুম থেকে বের হয়ে রুমে তালা দিয়ে খালামণির ধানমন্ডির সাতাশের বাসায় চলে আসি। সেদিন রাত আটটার দিকে ওই গলিতে যাই, কারণ নাইট গার্ডের সাথে দেখা করতেই হবে আমার উত্তর পাওয়ার জন্য। দেখা হলো। বললাম, কাকা কি হয়েছিল গত রাতে? আপনি কি ওনাকে চিনেন? আপনি কেন দৌড় দিয়েছিলেন, কারণটা কি কিছুটা বলেন? উনি আমাকে বলল, কিছু জানতে চেয়েও না, আমি বলতে পারবো না কিছু, সারা জীবন এই গলি পাহারা দিয়েছি, কিছুদিন পর ওপারে চলে যাব, আমি কিছু বলতে পারবো না, চলে যাও তুমি। আজও উত্তর খুঁজে পাইনি কিছুই। আর যারা শুনবেন বা শুনছেন, তাদের যদি কোনো উত্তর জানা থাকে আমাকে জানাবেন। ওই গলিতে যদি আপনারা কখনো যান, বাড়িটা ঠিক চিনতে পারবেন। আমি ভূত ফ্যাম 2011 সাল থেকে এখন পর্যন্ত শুনেই যাচ্ছি, কিন্তু কখনো কোনো কমেন্ট করিনি। কিছুদিন আগে ফেসবুকে ভূত ফ্যামে জয়েন করেছি, নাম শাকিল আল সাইদ, আজ ইমেল করেও ফেললাম। সবাই ভালো থাকবেন, আরো অনেক ঘটনা আছে, আমি লিখে পাঠাবো। ফার্স্ট অফ অল আমি বলতে চাই শাকিল, যে আপনার ঘটনা চমৎকার, এবং আমি চাইবো যে আপনি আরো এরকম ঘটনা আমাদেরকে উপহার দিন, আরো এরকম ঘটনা আমাদেরকে লিখে পাঠান, জানান আমাদেরকে। এবং সেই সাথে আমি বলবো যে আপনি যে ঘটনাটি বলেছেন সেটা খুবই অস্বাভাবিক একটা ঘটনা। আমার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে সেই চাচার কথা, গার্ড যিনি, নাইট গার্ড চাচা, যিনি বলেছেন যে বাবা আমি কিছু বলতে পারবো না, আমি বহুদিন ধরে এই এলাকায় পাহারা দিচ্ছি, বয়স হয়েছে, কয়েকদিন পরে তিনি ওপারে চলে যাবেন, সেই চিন্তা তার মাথায় আছে। এইটা ভেবে তিনি কিছু বললেন না। আমি এরকম ঘটনা আগে পেয়েছি বলে আমার মনে পড়ে না, যে ঘটনায় যিনি উইটনেস, যিনি ঘটনাটি প্রত্যক্ষ করেন, তিনি কোনো কিছু বলতে নারাজ, তিনি বলেছেন যে আমি বলবো না, তবে উনি জানেন কিন্তু উনি বলবেন না। চাচা মিয়া নিশ্চয়ই এখনো ওই জায়গাতেই আছেন, ঘটনাটা তো বেশি আগের না, বেশি আগে হওয়ার কোনো কারণও নেই, আপনারা যারা জায়গাটা চিনতে পেরেছেন। এই চাচা মিয়ার কাছে যদি কোনো খবর পান, চাচা মিয়া যদি কোনোদিন বলতে চান, আমাদেরকে জানিয়ে দেবেন প্লিজ, এবং আমাদেরকে অবশ্যই সম্ভব হলে চাচা মিয়াকেও আমরা আনতে চাই, যদি উনি বলতে রাজি হন আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ যারা মানে শাতিল এবং আশাতিলের মধ্যে যারা ঘটনা পাঠান আপনাদের সবাইকে, আপনারা আসলে জমজমাট করে রাখেন প্রতিটি রাত, ভূতের প্রত্যেকটি রাত আপনার কাছে অনেক সুন্দর হয়ে ওঠে। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন?
আসসালামু আলাইকুম।
জি,
আমি আসিফ বলছি, আমি এসছি পাটগ্রাম লালমনিহাট থেকে, পড়াশোনার সুবাদে আমি ঢাকায় মোহাম্মদপুরে থাকি।
ওকে, আপনার ঘটনায় চলে যাই আমরা।
ওকে আসিফ ভাই, ঘটনাটা ঘটেছে আমার গ্রামের বাড়িতে, এটা হচ্ছে হাতিবান্ধা। আমার বাড়ির পাশে আমার এক ফুপুর বাড়ি, তো পুকুর বাড়ির পাশে একটা পুকুর আছে, পুকুরটা অনেক বড় পুকুর। পুকুরটা যখন খনন করে তখন আমার ফুপু কোন রকম মিলাদ দেয়নি, যে মসজিদ বা মাদ্রাসার হুজুর থেকে ডেকে যে মিলাদ দেওয়ার লাগে সেটা তিনি করেননি, যার কারণে গ্রামের লোকদের ধারণা ওই পুকুরে খারাপ জিন থাকে। তো ওই পুকুরে আমার নিজের মামা, আমার নিজের বড় মা সহ আরো একজন, মোট তিনজন এ পর্যন্ত মারা গেছে। তো গ্রামের লোকদের ধারণা আছে ওই খারাপ জিনটাই কাজ করছে। আবার গ্রামে কিছু লোকদেরকে রাত্রে করে স্বপ্নে বলে এই কথা যে সাবধান, এরপরে আরো একজন খাবো, এবার কি সাবধান করে দেয়। তো ওই পুকুরে মানুষ সব নামে না, গোসল করতে নামে না, আবার কেউ নামলেও একসঙ্গে অনেকজন নামে, কিনারায় গোসল করে উঠে। তো ওই পুকুর, ওই পুকুর পারে এক লোকের বাড়ি, একদিন রাতে ওই লোক আর কি আসছিল পুকুর পারে, তো বাসা বাড়ি যাওয়ার পথে ওই পুকুর, পুকুরের পার হয়ে যাইতে লাগছিল। তো পুকুর পারে অনেকগুলো খেজুর গাছ আছে, অন্ধকার ছিল রাত, তো পার দিয়ে আসার পথে সে বুঝতে পারলো যে তার সামনে অনেক ভারী কিছু একটা পড়ছে, হাতে লাইট ছিল, লাইট সে মেনে দেখেছে একটা মাথা, মানুষের মাথা,
আচ্ছা
কোনো বডি নেই, শুধুই মাথা। তো এটা দেখে সে খুবই ভয় পায়। পরে আমি এটা শুনতে পারি একজনের কাছে, গ্রামেরই একজনের কাছে, তো আমি নাম বলতে চাচ্ছি না। এরপর থেকে মানুষজন অনেক ভয় পায়, অনেক সাবধান হয়, এমনকি রাত্রে বেলাও সেই পুকুর পাড় দিয়ে, পুকুর পাড় সাইড দিয়ে হাঁটতে অনেক ভয় খায়। আমার ঘটনা এটাই আর কি রাসেল ভাই।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের এস এম এস করে যাচ্ছেন। এখনো রাফি আমাদের এস এম এস করেছেন যশোর থেকে, সাইহাম আমাদের এস এম এস করেছেন হাজারীবাগ থেকে, এমডি কামরুল আমাদের লিখেছেন, আমাদের সাথে আরিফ এবং তার ওয়াইফ রুম্পা আছেন হবিগঞ্জ থেকে, ডিজে নিউটন আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও ফাহিম গোলাম রাব্বি আছেন আমাদের সাথে মিডফোর্ড থেকে, সিলন আমাদের সাথে আছেন, দারুণ হচ্ছে, হিমেল পান্ডে গুলশান দুই থেকে আছেন, লেট করলাম বাংলাদেশের ম্যাচ দেখার জন্য, বাট আমি আই হোপ যে আপনি লাস্ট স্টোরিটা মিস করেননি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মাহমুদুল হাসান রনি, এছাড়াও আমাদের সাথে আছেন ইশরাত, আমাদের সাথে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন আরো অনেকেই। আমাদের যে রেডিও ফুর্তি যে পেজ, সেই পেজটা আমরা একটু আগে পড়েছিলাম, এখন আমরা যাচ্ছি আমাদের ভ্রুতা সময়ের পেজে, এবং সেখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে আছেন এবং কমেন্ট করছেন, লিখছেন আমাদেরকে, এবং দেখতে পাচ্ছি যে সবার মাঝে আমি নাম আর কি। আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাহাদ খান, এবং তিনি আমাদের সঙ্গে আছেন দুবাই থেকে, আহমেদ শাহান আমাদের সঙ্গে আছেন, এবং তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন আমার কাছে একটা স্টোরি আছে আমি সেটা শেয়ার করতে চাই, প্লিজ মেইল করে দিন, এবং আপনি দেখেন যে ওপরেই সেন্ড মেইল নামে একটা বাটন আছে, সেই বাটনটা ক্লিক করে আপনি আমাকে ঘটনা পাঠিয়ে দিতে পারেন। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে মামুন লিখছেন সিলেট থেকে, এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি সিরাজুস সালিকেন সায়েম আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে তিনি লিখছেন যে ভাইয়া আজকে আরো বেশি ভয় পেতে চাই, আমি আপনাদের আরো বেশি ভয় দিতে চাই, কিছু যদি আমাদেরকে নিয়মটাও বলে দিতেন যে আরো বেশি ভয় দিতে হলে কি করতে হয়, কারণ আপনাদের হেল্প ছাড়া তো সম্ভব না, কারণ আপনারা যে মুহূর্তে বেশি ভয় পান আমি তখন আরো বেশি ভয় দিতে চাই, আমিও আপনারা যেরকম বেশি ভয় পেতে চান আমি আপনাদের বেশি ভয় দিতে চাই, আমরা এক দলে আসলে আলাদা না কিন্তু। নিয়াজ মান্না এবং তিনি বলছেন ঘটনাটা অসাধারণ ছিল, আবির মান্না আবির মাহমুদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন পাপ্পু খান পিকে, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি প্যাসিফিক প্রামা, দেওয়ান রাব্বি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রুহুল দত্ত সহ আরো অনেকে। তো আপনি যদি থাকতে চান থাকুন আমাদের সঙ্গে, আমরা ফিরে আসবো একটু পরেই, এবং আরো স্টোরি নিয়ে আরো ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে, এবং আরো একটা ইমেল রয়েছে সেই ইমেলটাও শোনাবো আপনাদেরকে, আরো একজন অতিথি আছে তাকেও নিয়ে আসবো। তো আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি, চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতি।
Bhoot FM, the night comes alive with Gramophone.
আসসালামু আলাইকুম হাসান ভাই, আমার নাম হলো সালমান খান, আমি প্রায় গত 5 বছর থেকে নিউ ইয়র্ক সিটিতে থাকি, পেশায় আমি একজন ট্যাক্সি ড্রাইভার, আর আমি রাতে ট্যাক্সি ড্রাইভ করি, আমার শিফট শুরু হয় 5টা থেকে ভোর 5টা পর্যন্ত, সো বেসিক্যালি অন্যান্য দিনের মতো ওই দিন আমি আমার ট্যাক্সি নিয়ে সিটির উদ্দেশ্যে রওনা দিলাম ম্যানহাটন সিটি, আসলে যেখানে অনেক বিজি একটা সিটি, আপনারা হয়তো চিনে থাকবেন। তো ওই দিন অন্যান্য দিনের মতো আমি একটা কাস্টমার পিক আপ করলাম ম্যানহাটন সিটি থেকে, তো ওই কাস্টমার ডেস্টিনেশন ছিল ব্রুকলিন, যেটা ম্যানহাটন থেকে প্রায় 32 মাইলস। ওকে ফাইন, আমি কাস্টমারটা নিলাম, তখন আসলে যখন আমি কাস্টমারটা নিলাম তখন বাজে আসলে রাত্র প্রায় 12:10 আই থিঙ্ক। তো ওই কাস্টমার ডেস্টিনেশনে যেতে যেতে আমার সময় লাগছে এখানে আরো 40 মিনিট, সো অলমোস্ট 1 o'clock আমি ব্রুকলিন পৌঁছাই ওই যাত্রী নিয়ে, যাক আমি ওই যাত্রী ড্রপ অফ করিয়া অন্যান্য সময়ের মতো আমি সিটিতে ব্যাক করতেছিলাম। আসলে আমি যে ব্রুকলিন গেলাম ম্যানহাটন সিটি থেকে, আমি আসলে জীবনে ওই রাস্তা দিয়ে যাই নাই আর, আমার আমি জিপিএস ইউজ করছিলাম, রাস্তাটা আমার কাছে কেমন যেন একটা স্ট্রেঞ্জ লাগছিল, মানে আঁকা বাঁকা রাস্তা, খুবই মানে ফাঁকের, মানে জঙ্গল, অনেকটা জঙ্গলের ভিতর দিয়ে দুপাশে পাহাড়, তারপরে বড় বড় গাছ। আসলে যারা নিউ ইয়র্কে থাকে তারা জানে বেসিক্যালি দিনের বেলা এসব রাস্তাগুলো অনেক সুন্দর, বাট রাত্রে এইসব রাস্তাগুলো খুব স্কাই। যাই হোক, আমি ড্রপ অফ করে আসতে আবার ওই রাস্তা দিয়ে ব্যাক করতেছিলাম সিটিতে, তো হঠাৎ করে আমি যখন ওইখান থেকে প্রায় 5 থেকে 10 মিনিট ড্রাইভ করার পরে, আসলে ওইদিকে কোনো মানে কোনো ঘর বাড়ি নাই, শুধু আমি দেখতেছি লাইক 2-3টা গাড়ি মানে ওইদিক অপোজিট সাইড থেকে যাইতেছে আর কি। তো আমি দেখলাম একটা প্রায় 70-80 বছরের একটা বুড়ি, মানে একজন বৃদ্ধ মহিলা আমার হাত তুললো, যাক আমি হাত তুললো, আমি চিন্তা করলাম পাহাড়ের জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে হাত তুললো, আমি ক্যামেরাতে কনফিউশন। তারপর আবার আমি থামলাম, কারণ এখানে আবার আমি যে টিএলসি ট্যাক্সি চলাই, আমি ড্রাইভ করি, এখানে হলো আপনার যে টিএলসি তে কেউ যদি কমপ্লেন করে তাহলে আমার $200 ফাইন। আচ্ছা যাই হোক, আমি ওই ফাইনের রিকভার করার জন্য আমি আবার ভাবছি হয়তো ওই বুড়ি আমার কমপ্লেন করলে সমস্যা আছে। যাই হোক, আমি ওই বৃদ্ধ মহিলাটাকে আমি নিলাম, যাক আমি ওকে আমার ওই মহিলাটাকে আমি আমার ওর ডেস্টিনেশন জিজ্ঞেস করলাম যে ও কই যাবে। ও আমার কোনো কথা বললো না, জাস্ট একটা স্লিপ দিল, ঠিক আছে। তো ওই স্লিপ আমি দেখলাম, ওই স্লিপ একটা সেমিটারি, কুইন্সের একটা সেমিটারি, ওই সেমিটারিটা আমি চিনি। আমি শকড, ও এত রাত্রে একটা সেমিটারিতে যাই যে আমি যাই হোক, আমি আর ওরা কিছু জিজ্ঞেস করলাম না, আমি সেমিটারির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আমার জিপিএস এর সেমিটারির অ্যাড্রেসটা ইন করলাম, যাই হোক আমি যাইতেছি। বাট রাসেল ভাই একটা জিনিস কি, আমি দেখতেছি আমার লাইক অন্যান্য দিনের মতো আমার রাস্তাই যে লাইক শেষ হইতেছে না। আমি যত যাইতেছি, যত সময় যাইতেছে, আমার মনের ভিতরে মানে কেমন জানি করতেছে, লাইক সামথিং রং। একে তো অনেক রাত্র হয়ে গেছে অলরেডি, আমার রাস্তায় মানে মনে যেন শেষ হইতেছে না। যাক এক পর্যায়ে আমি সেমিটারের পাশেই একটা ইয়েতে থামলাম, ইয়ে করলাম, আমি আমার মিটারের টাইম আপ করলাম। বাট মিটারের টাইম আপ করলাম লাইক 10 সেকেন্ড হয়ে গেল, পিছন থেকে কোনো সাড়া পাইতেছি না, মানে টাকা পে করতেছে না। আমার প্রায় $35 এর মতো বিল আসলো। রাসেল ভাই আমি এখনো মানে আমি পিছনে আমি যখন লুকিং গ্লাসে আমি যখন কাঠটা মোড়ে আমি দেখলাম, ওই বৃদ্ধ মহিলাকে আমার গাড়িতে নাই। বাট বিশ্বাস করেন রাসেল ভাই, আমি এই ওরে নেওয়ার পর থেকে আমি একটু থামি নাই, কারণ রাত্রে তো ট্রাফিক ছিল না। আমি পুরো চলার মানে হাইওয়ে ধরে আমি পুরো চলতি অবস্থায় ছিলাম, আমি একটু থামিনি। ইভেন ও যে মানে আমার গাড়ি থেকে বের হলো, তারও কোনো আমি শব্দ পাইলাম না, লাইক কোনো একটা গাড়ির যখন ডোর ক্লোজ করে একটা শব্দ হয়, আমি ওই শব্দটাও পাইলাম না। আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছিল অলরেডি। আমি আমি কি করবো, একে তো একটা সেমিটারি, আমি তার পাশেই দেখতেছি একটা মানে খ্রিস্টানদের একটা একটা চার্চ আর কি, ওইখানে আমি দেখতেছি মানে বাতি জ্বলতেছে। আমি ডিসমিস না পাই আমার ট্যাক্সি ওইখানে রাইখা, আমি ওই যে চার্চে আমি মানে একটা দৌড় দিলাম। আমি ওইখানে যে আমি ওইখানে চার্চের যে ফাদার ছিল আমি সব মানে আমি এখনো মানে বুঝিয়ে বললাম যে এই ঘটনা আমার সাথে কি হয়েছে আমি জানি না, ও পরে কি করবো আমি আসলে এখনো শেক করতেছি। ওই ঘটনার কথা মনে পড়লে আমার স্টিল এখনো আমার গায়ের লোম মানে দাঁড়ায় যায়। আমি পরে আমি ওদেরকে আমার সিচুয়েশনটা বুঝা বলছি, পরে ওইখান থেকে চার্চের থেকে একটা ওদের যে টেক কেয়ার করে যে চার্চটা আমার, আমি আসলে কি করব বুঝতে পারতেছি না। পরে চার্চ আসলে বুঝতে পারছিল যে ফাদার ছিল, আমারে বলছে যে আসলে তোমার গাড়িতে যে বসছিল ও আসলে কোনো বৃদ্ধ মহিলা ছিল না, ও আসলে ছিল দ্যাট ওয়াজ সামথিং এলস। যখন আমি বুঝছি যে আসলে এটা কি ছিল, আমি জীবনেও কল্পনা করিনি রাসেল ভাই আসলে নিউ ইয়র্ক সিটির মতো এমন একটা শহরে এরকম কিছু একটা করতে পারে আমার সাথে। যাই হোক রাসেল ভাই, পরে ওই চার্চ থেকে আমাকে একটা টেক কেয়ার ওই কোনো একটা লোক আমাদের ফাটাই মানে আমার বাড়ির উদ্দেশ্যে আমার সেফ প্লেসে আমার পৌঁছাই দিয়েছিল। বাট আমি জানি না আসলে কি হয়েছিল ওই দিন আমার সাথে, আমি আজও আমার ওই দিনকার মানে ওই দিনের কথা মনে পড়লে আমি মানে ঘুমাইতে পারি না কি হয়েছিল আমার সাথে। যাই হোক রাসেল ভাই, এটি ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ।
ভূত FM, The Night Comes Alive with Grounding Form.
ওয়েলকাম ব্যাক। এবং আমরা একটা চমৎকার ঘোষণা শুনলাম বাইরে থেকে, অডিও ক্লিপ এবং যে ইমেলগুলো আমরা পেয়েছি সেগুলো নিয়ে আমরা খুবই খুশি। এবং প্রতি সপ্তাহে যে কেন এরকম আসে না, অনেকদিন ধরেই আসছে এরকম ভালো ভালো ইমেল এবং ভালো ভালো সব অডিও ক্লিপ, আমরা আরও চাই আপনাদের সহযোগিতা, চাই আপনারা পাশে থাকলেই আমরা সামনে এগিয়ে যাব। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। এটিকে ইমেল, এটাও দেশের বাইরের ঘটনা। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন, আপনি ভালোর দলের লোক। আমিও ভালো আছি, কারণ আমি ভালোর দলের লোক। আপনার কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার নামটা প্রকাশ করবেন না, আমার হোম টাউন খুলনা। আমি যে ঘটনাটা বলবো সেটা শুরু হয় 2007 সালে, আজ থেকে ঠিক 10 বছর আগে। আমি পড়াশোনার জন্য সাইপ্রাস যাই, সেখানে সবুজ ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। ওনার সাথে আমার সম্পর্ক খুব ভালো, খুবই ভালো ছিল, কারণ ওনার দেশের বাড়িও ছিল খুলনাতে। আমি সাইপ্রাসের নিকোসিয়া সিটিতে একটা স্ট্রিটে 46 নম্বর বাড়িতে থাকতাম। আমার বাসাটা ছিল একটা পাহাড়ের নিচে, আর সবুজ ভাইয়ের বাসাটা ছিল ওই পাহাড়ের ঠিক মাথায়। একসময় উনিও পড়াশোনা করতে এসে ছিলেন বা টিউশন ফিজ না দিতে পারায় ইললিগাল হয়ে যান। যাই হোক, উনি একটা রেস্টুরেন্টে কাজ করতেন। আমার হয় এটা আমি পড়েছি এবং এটা আমি পড়েছি এবং আচ্ছা, টিউশন ফি না দিতে পারায় ইললিগাল হয়ে যান। যাই হোক, উনি একটা রেস্টুরেন্টে কাজ করতেন। না না, এটা পড়িনি। প্রতিদিন ওনার কাজ শেষ হতো ঠিক রাত 12টায়। উনি বাসায় যাওয়ার আগে আমার সাথে প্রতিদিন দেখা করে যেতেন। আমার বাসা থেকে ওনার বাসায় যাওয়ার ঠিক মাঝখানে বরাবর খ্রিস্টানদের একটা কবরখানা ছিল। আমরা দুজন প্রায় ওইখানে বসে আড্ডা দিতাম রাত 2-3টা পর্যন্ত, আর উনি সবসময় ওই কবরখানার পাশ দিয়ে আসা যাওয়া করতেন। একদিন সকাল 10টায় উনি আমাকে ফোন দিয়ে ওনার বাসায় খুব দ্রুত আসতে বললেন। দিনটা ছিল রবিবার, ওনার অফ ডে। ওনার অফ ডে ছিল আর আমার সামার ভ্যাকেশন। আমি খুব দ্রুত ওনার বাসায় যাই, দেখি ওনার কপালে ব্যান্ডেজ। বললাম, কি হয়েছে? উনি বললেন যে পড়ে গিয়ে কপাল কেটে গেছে, কপালে 8টা সেলাই লেগেছে। আমি খুব অবাক হলাম, ওনাকে দেখে স্বাভাবিক লাগলো না। বললাম যে ভাই, আপনি কি কোনো প্রবলেমে আছেন, কোনো প্রবলেম হয়েছে আপনার? উনি কিছুই বললেন না, শুধু বললেন, তোমরা তো ভ্যাকেশনে যাচ্ছ, তুমি আমার সাথে আমার বাসায় কয়েকটা দিন থাকো। আমি থাকলাম। এর কিছুদিন পরে আমি একটা কাজ পাই, তাই আমাকে অন্য শহরে চলে যেতে হয়। 6 মাস পরে আমি যখন ফিরে আসি, তখন আমি সবুজ ভাইকে সাইপ্রাসে পাইনি। উনি দেশে চলে গেছেন। ওনার ছোট ভাই বাংলাদেশ থেকে আসে, সে আমাকে একটা চিঠি দেয়। চিঠিটা ছিল সবুজ ভাইয়ের। উনি লিখেছেন যে যদি আমি দেশে যাই, তাহলে যেন ওনার সাথে আমি দেখা করি। এর 1 মাস পর উনি দেশে আসে। খুলনা এসে জানতে পারি যে উনি ঢাকা মেডিকেলে আছেন। আমি ঢাকায় এসে ওনার সাথে দেখা করি। আমি রীতিমতো অবাক হই ওনাকে দেখে, যে মানুষটা দেখতে তো সুন্দর, লম্বায় 5 ফুট 10 ইঞ্চি, যার ওজন অলমোস্ট 80 কেজি, সেই মানুষটা আমার সামনে বিছানায় শুয়ে আছে কুঁচো হয়ে, লম্বায় 5 ফুট আর ওজন হবে 40 কেজির নিচে। আমার চোখে পানি চলে আসে। ওনার গলায়, হাতে, মাজায় সবখানে ছিল শুধু তাবিজ। আমি ওনাকে বলি যে ভাই, আপনার কি হয়েছে, আমাকে খুলে বলেন। তখন উনি আমাকে সব খুলে বলেন। ঘটনা শুরু হয়েছিল যেই দিন ওনার কপাল কেটেছিল। ওই দিন রাতে ওনার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ওনার অনেক ঠান্ডা লেগেছিল, কিন্তু সময় ছিল গরমকাল। ওই সময় সাইপ্রাসের টেম্পারেচার ছিল 45 ডিগ্রি সেলসিয়াস। এত ঠান্ডা লাগার কথা না, গরম লাগার কথা। উনি বিছানায় কাত হয়ে শুয়েছিলেন। অপর পাশ ফিরতে দেখতে পান একটা অল্প বয়সের মেয়ে তার পাশে শুয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। এটা দেখেই উনি দৌড় দিয়ে বাথরুমে চলে যান এবং বাথরুমের দরজা আটকে দেন। উনি খুব ভয় পান, সমস্ত শরীর ওনার ঘামে ভিজে গিয়েছিল। উনি বেসিনে মুখ ধুয়ে আয়নাতে তাকান, আবার ওই মেয়েটিকে আয়নায় দেখতে পান। এবার ভয়ে বাথরুমের দরজা খুলে বাসার বাইরে চলে আসতে চান। ঠিক তখনই পায়ে কি যেন পেঁচিয়ে যায় আর উনি পড়ে যান, মাথায় খুব জোরে আঘাত পান আর ঠিক তখনই অজ্ঞান হয়ে যান। সকালে ওনার পাশের রুমের ফ্রেন্ডরা ওনাকে নিচে পড়ে থাকতে রাখেন, ওনাকে হাসপাতালে নিয়ে যান, ওনার মাথায় সেলাই করা হয়। এরপর আমি ওনার সাথে যে কয়দিন ছিলাম, উনি ওই কয়দিন ওই মেয়েটিকে দেখেননি, কিন্তু আমি চলে যাওয়ার পর থেকে আবার সেই ঘটনা ঘটতে থাকে। ওই মেয়েটা প্রতিদিন রাতে ওনার কাছে আসতো। প্রতিদিন ওই মেয়েটা ওনার গায়ে হাত রাখেন আর ঠিক তখনই ওনার ঘুম চলে আসে। প্রথম দিনের পর থেকে উনি আর ভয় পাননি। উনি ওই মেয়েটাকে জিজ্ঞাসা করতেন যে তার বাসা কোথায়, সে কি চায় তার কাছে, কিন্তু সে কিছু বলতো না। এরপর থেকে উনি দুর্বল হয়ে যান, ঠিক মতো কাজে যেতেন না, কারোর সাথে মিশতেন না, ঠিক মতো খাওয়া দাওয়া করতেন না, ওনার কিছুই ভালো লাগতো না। উনি দিনের পর দিন ওনার ওজন কমতে থাকে। এরপর উনি এখানকার মসজিদের ইমাম সাহেবের কাছে যান, যিনি একজন টার্কিশ। ওনাকে সবকিছু খুলে বলেন। ইমাম সাহেব ওনাকে একটা তাবিজ দেন আর জমজমের পানি দেন। জমজমের পানি আর তাবিজ যতদিন ছিল উনি ঠিক ততদিন ভালো ছিলেন, আবার সেই একই সমস্যা দেখা দেয়। উনি আবারও ইমাম সাহেবের কাছে যান। ইমাম সাহেব ওনাকে বলে যে তুমি পুরোপুরি সেরে যদি উঠতে চাও, তাহলে তুমি বাংলাদেশে চলে যাও, এখানে তোমার থাকাটা ঠিক হচ্ছে না। এরপর সবুজ ভাই ওখানকার কয়েকজন ডাক্তারের কাছে যান, সবাই কিছু না কিছু টেস্ট দেন, কিন্তু কেউ কোন রোগ খুঁজে পান না। সে কারণে উনি বাংলাদেশে চলে আসেন। দেশে আসার পরে ওনার পরিবার ওনাকে অনেক ডাক্তার কবিরাজ দেখান, কিন্তু কোনো কাজ হয়নি। দিনের পর দিন ওনার অবস্থা আরো খারাপ হতে থাকে। কোনো ডাক্তার অথবা কবিরাজ কেউ ওনার সঠিক রোগ এবং এর কারণ জানতে পারে নাই, শুধু বলতে পেরেছে যে ওনার শরীরে রক্তের পরিমাণ অনেক কম আর আস্তে আস্তে সেটা কমে যাচ্ছে। কিভাবে কমে যাচ্ছে সেটা কেউ বলতে পারে না, কোনো টেস্টও করে বোঝা যায়নি। অবশেষে 2008 সালের 16 ফেব্রুয়ারি, যেদিন ছিল কিনা ওনার জন্মদিন, সেই দিন সবুজ ভাই মারা যান। এত অল্প সময়ের মধ্যে যে এই মানুষটা এভাবে চলে যাবেন সেটা ভাবতেও পারেনি। আমার এই দুঃখের ঘটনাটা যদি ভালো লাগে তাহলে কেন্দ্রে পড়ে শোনাবেন, বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, আমার নামটা দয়া করে বললেন না। এরপরে উনি ওনার নাম এবং ওনার ফোন নাম্বার দিয়েছেন, যেটা উনি বলতে নিষেধ করেছেন বলেই আমি বললাম না। এখন ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের লাস্ট অতিথির কাছে শেষ ঘটনাটা শোনার জন্য। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, the night comes alive with Gramophone.
The night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি FM, চলছে ভূত FM। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু বলবেন, আপনি কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনা যাব আমরা।
আসসালামু আলাইকুম, মোহাম্মদ কামরুল হাসান মানিকগঞ্জ থেকে এসেছি।
ওকে, আপনার ঘটনা শুনি।
ঘটনাটা 2002 সালের ঘটনা। আমাদের আমার বাড়ির মানে আগে টোটালি আশেপাশের যে বিস্তারিত ওই জিনিসটা আমি আগে বলিনি, মানে আমার বাড়ির পাশে পিছনে বাজার, তার সাথেই কবরস্থান। আমার আব্বু কাজে সুবাদে রাত্রে বাড়িতে ফিরত রাত 11:10-12 সময়। এরকমই কোনো একদিন বাবা পিঠা নিয়ে আসতেছিল। পিঠা নিয়ে আসার পর মানে আসা আমাদের রাস্তাটাই ছিল বাড়ি আসার সময় কবরস্থান, কবরস্থানের পাশ দিয়ে মানে বাজার হয়ে বাড়ি আসতো। আসার পরে আমার আব্বুকে আমার আম্মু জিজ্ঞেস করে যে তুমি রাত্রে কি নিয়ে আসছো। তখন আমার আব্বু বলতেছে যে আমি তো পিঠা নিয়ে আসছি, সাথে আর কিছু নিয়ে আসছি। পরে বলল যে মানে কাজটা তুমি ভালো করো নাই। তবু খাওয়া দাওয়ার পরে মানে সবাই শুয়ে পড়ছে, শুয়ে থাকার পর আমার আম্মুর মানে চোখে ছিল, চোখের নিচ দিয়ে মানে শুয়ের মতন খুঁচাইতেছে। আর আমার আম্মা চোখ যখন চুপছে তখন দেখতেছে বাহিরে থেকে মানে কোন একটা জিনিস হাত মুভমেন্ট করতেছে ঘরের ভিতরে আমার ছোট বোনের মানে শরীরের দিকে যে টানতেছে। আমার বোনটা ছিল খুবই ছোট, তখন 4 কি 5 বছর ছিল। এভাবে যখন টানতেছিল তখন আর বাহিরে মানে প্রচন্ড জ্বর হইতেছিল, সাথে দরজা টুকাইতেছিল। আমার আম্মু তখনও কোনো কিছু বুঝে উঠতে পারেনি। এই অবস্থায় আবার মানে দেখতেছে যখন মানে চোখটা লাগতেছে তখনই দেখতেছে যে বাহিরে মানে গলা কাটা, বুকে দুইটা মানে চক্ষু, অনেকগুলা হাত পাওয়ালা, এরকম বাহিরে অনেকগুলা। আমার আম্মু আবার এই জিনিসগুলা খুবই মানে বুঝতে পারতো যে কোনো একটা বিপদ হলে সে তার চোখে হোক যে বাবু হোক সে মানে এটা অটোমেটিক তার মানে নিজের কাছে মানে বুঝে নিতে পারতো। এভাবে যখন মানে আমার আম্মু যখন পারতেছিল না ঘুমের অবস্থায় মধ্যে আমার মানে ছোট বোনটা অনেক কান্নাকাটি শুরু করে দিতেছে, তখন আমার আব্বুকে ডাক দিচ্ছে, আমাদেরকে সবাইকে ডাক দেওয়ার উঠানোর পরে আমরা সে রাত্রিতে মানে সারা একটা জায়গা থাকি এবং ঘরের ভিতরে প্রচন্ড দুর্গন্ধ, অনেক দুর্গন্ধ মানে যেটা বলার মতন নয়। পরবর্তীতে সকালবেলা যখন মানে আমার বোনটার তখনও কান্না থামতেছে না, তখন মানে একটা ফকির নিয়ে আসা হলো। তখন মানে দেখানোর পর বলল যে আমি মানে ফার্স্টে রুমে দেখবো এবং তারপর আমি ঘরের চারিদিকে আমি ঘোরান মারবো। তখন সে সমস্ত কিছু দেখার পর ঘরের চারিদিকে মুভমেন্ট করার পর যখন দরজার সামনে মানে কি যেন একটা জিনিস পড়ে, পড়ার পরে যখন মানে দরজার সামনে আসে তখনই ঘরের ভিতর থেকে একটা ইঁদুর আকারের একটা জিনিস জামা নিয়ে বের হয় আমার ছোট বোনের। যখন মানে দরজার বের হয়ে মানে দৌড় মারতেছে তখনই বলল যে মানে ইঁদুরটা ধরো, ইঁদুরটা তো ধরতে পারলাম না কিন্তু জামাটা ধরলাম। জামাটা ধরার পরেই জামাটা পুড়ে ফেলানোর পরে আর ইঁদুরটা অটোমেটিক চোখের সামনে থেকে নাই হয়ে গেল।
এটা ছিল আপনার,
এই ছিল আমার ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ
ভাই, আপনার কাছে রিকোয়েস্ট।
আচ্ছা, সেটা পরে সেটা রিকোয়েস্ট তো আমরা অফ এয়ারও শুনতে পারি যদি কোনো রিকোয়েস্ট থাকে। আমরা যেটা করব এখন সেটা হচ্ছে এসএমএস পড়ব। রাফিন আমাদেরকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন রাশেদ খান, পিহান চিটাগাং থেকে আমাদের এসএমএস করেছেন, রবিউল আমাদের এসএমএস করেছেন, আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি বিপুল, এছাড়া আমাদের এসএমএস করেছেন নাজমুল, এসএমএস করেছেন জাকির, এসএমএস করেছেন দেখতে পাচ্ছি শাহিদ, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে রবিউল, কবির আমাদেরকে এসএমএস করেছেন, ইশারাত আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন ডিজে নিউটন, রুমানা রুমন আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে অমিত চট্টগ্রাম থেকে, নাজমুল এবং আশিক খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন। তো যাই হোক, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আপনারা SMS দিয়েছেন, আপনারা জানিয়েছেন ফেসবুকে আমাদের ঘটনা কেমন লেগেছে, এবং আপনারা সারা সপ্তাহ জুড়ে কিন্তু আমাদের ফেসবুক পেজ দুটো ভিজিট করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন, এবং আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা ঘটনাও পাঠাতে পারেন। আমাদের ফেসবুকের পেজ দুটো অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofm.com/bhootfm.rasel। আমাদের ইমেল অ্যাড্রেসটা বলে দিই, আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhootfm@radiofm.fm, which is bhootfm@radiofm.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। শিরন আমাদের SMS করেছেন, এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি আমাদেরকে ইফাদ SMS করেছেন, মেহেদী চাপানি রাওগঞ্জ থেকে SMS করেছেন, দেখেছেন দারুণ লেগেছে আজকের স্টোরিগুলো, শাহাদাত দেখেছেন যে আজকে অনেকদিন পর লাইভ শুনছেন বাবু রোড থেকে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি যে কবির জিঞ্জিরা থেকে লিখেছেন ভালো লাগলো, আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই লিখে যাচ্ছেন এখনো পর্যন্ত। তো আমাদের ইমেল অ্যাড্রেসের শুরুতে আপনি, আমি যেটা বললাম সেটা নাম, ঠিকানা এবং ফোন নাম্বার তো লিখবেনই, জানিয়ে দিবেন যে আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন নাকি আপনার ঘটনা আমরা শুনবো বা আপনি পড়ে শোনাবেন, সেটা অবশ্যই আমাদের একটু উল্লেখ করে দিবেন। আপনারা চাইলে আপনাদের চারপাশে যে সমস্ত মানুষজনের কাছে ইন্টারেস্টিং স্টোরি শোনেন আপনি জাস্ট ফোনে রেকর্ড করেই আপনি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। ফোনে রেকর্ড করার সময় জাস্ট একটু খেয়াল রাখলে খুব ভালো হয় যে আপনি একটা কোয়াইট প্লেসে গিয়ে রেকর্ডিংটা করছেন, আপনি সেটা করতে পারলে খুব ভালো। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আমাদেরকে এখানে রনি SMS করেছেন, আমাদেরকে তিনি আমাদের সাথে আছেন, আমাদের সাথে এই মুহূর্তে হচ্ছে শেগুফতা এবং রেদওয়ান আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন অমিত সহ আরো অনেকে। তো আমাদের আজকে শেষ করতে হবে, আজকে বাংলাদেশ টিম জিতেছে আমরা সবাই খুশি, আজকে ভূতেফম অনেক ভালো হয়েছে আমরা আরো খুশি। আমরা আজকে আরেকটু পরে সেহেরি এবং কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার দাবার রেডি করতে হবে, আমরা আরো খুশি যে ঘটনা শেয়ার করতে করতেই সেহেরির টাইম হয়ে গেছে অলমোস্ট। তো যাই হোক, আপনারা সবাই আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন, এবং আপনাদের আগামী সপ্তাহেও আপনাদের কাছ থেকে দারুণ কিছু ঘটনার অপেক্ষায় থাকলাম। আশা করছি এই সপ্তাহে যেরকম প্রচুর ইমেল দিয়েছেন আমাদেরকে, এই সপ্তাহে যেরকম প্রচুর আমাদেরকে আপনারা অডিও ক্লিপ পাঠিয়েছেন, ঠিক আগামী সপ্তাহেও সেরকম পাঠাবেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।